exclusively on fusionbd.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। শুরু হয়ে গেল সিক্রেটস, ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং প্রোগ্রাম অফ ঢাকা এফএম 904। প্রিয় শ্রোতা সবাইকে আরো একবার আমন্ত্রণ। আর যে কিবরিয়া আছে আপনার সঙ্গে এবং সারা দেশব্যাপী এই মুহূর্তে যারা আমাদের রেডিওতে কান পেতে আছেন, সবাইকে শুভাশিস জানিয়ে শুরু করছি আমাদের সপ্তাহান্তে প্রতি রবিবারের আয়োজন সিক্রেটস। আজকের সিক্রেটসে যিনি আমার সঙ্গে বসছেন, এই গল্পটি একটু অন্য ধরনের গল্প। প্রতি পর্বেই হয়তো এই কথাটা বলি, কারণ একজনের চেয়ে একটু অন্যরকম ভাবেই প্রতিজন আমাদের এখানে উপস্থিত হন, কিন্তু এই গল্পটা আসলে বেশি ভাবেই একটু অন্যরকম। আমাদের এই অনুষ্ঠানে যদি আপনি কনফেস করতে চান উইথ ইউর ওন লাইবিলিটি, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ইন দ্য মিন টাইম আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/ILoveDhakaFM। ঢাকা এফএম নামে পেজটি রয়েছে, প্লিজ লাইক দিয়ে কানেক্টেড থাকবেন। ওকে, আপনার নাম?
আমার নাম মোসাম্মদ ময়না আক্তার।
মোসাম্মদ ময়না আক্তার, বয়স কত?
বয়স 21 বছর।
21 বছর বয়স। বর্তমানে কোথায় থাকছেন?
বর্তমানে আছি মিরপুর 2 নম্বরে।
মিরপুর 2 নম্বরে। আর আপনার জন্মজেলা?
জন্মজেলা বাগেরহাট।
বাগেরহাট। আপনি আজকে সিক্রেটসে যে গল্পটা আপনি বলতে এসেছেন এখানে, আপনি লাখ লাখ মানুষের শুনে, আপনি জানেন ঢাকা এফএম সারা বাংলাদেশে শোনা যায়, এবং আপনার সামাজিকতার জায়গাটা থেকে সেটা অনেকটাই ঝুঁকিপূর্ণ, এবং আপনার গল্পটাও আমি জানি, কেন বলতে আসলাম? প্রথম প্রশ্নটা আসলে এটাই করি, সবাই কি করে, আপনাকেও করলাম।
কেন বলতে আসলাম, আমি আজকে 3 বছর ধরে এই গল্পগুলো শুনি এবং শুনে আসতেছি। আচ্ছা, হঠাৎ করে মানে আমারও মনে হয় যে আমার তো জীবনে এত ঝামেলা গেছে, আমার জীবনের উপর যে এত কষ্ট গেছে, এত অন্যায় অত্যাচার আমার উপর যেতে হয়েছে, সেটা আমিও বলতে পারি সবার মতো, যেহেতু না আমার উপর যা হয়েছে, আমার সাথে যা হয়েছে, এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয়।
কিন্তু আমাদের সামাজিকতার জায়গাটা থেকে একটা মেয়ে কতটা বিপদগ্রস্ত হয়ে ভুল পথে পা বাড়ায়, তার চেয়ে বরং কি ভুল সে করলো সেটাই বেশি দেখা হয়। তারপরও আপনি এই ঝুঁকিটা নিচ্ছেন, ঝুঁকিটা নিচ্ছেন কেন সেটা বরং আমরা পুরো গল্পটা যখন আজকে আমাদের দর্শক এবং শ্রোতা, দর্শক বলি কারণ ফেসবুক ইউটিউবে এই গল্পগুলো আপলোড হয়, যখন আমরা বলবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন সে ঝুঁকিটা নিচ্ছে। তো ময়না, আমরা শুরু করি এবং যেখান থেকে আপনার বলার আছে আপনি মন খুলে বলুন আপনার গল্পগুলো।
আমরা থাকতাম কক্সবাজার, আমার জন্মই কক্সবাজার হয়েছিল। যখন 4 বছর বয়স, আমার আব্বু আম্মু সবাই কি আমাদের স্থানীয় এলাকায় আসবে খুলনায়। আসার সিদ্ধান্ত নেওয়ার পর যেহেতু আসলো খুলনায় চলে আসে তারা সবাই। আসার পর আমার একটা ভাই হয়, ভাই হওয়ার পরে সেই ভাইকে নিয়ে আমরা বেশ ভালোই থাকি, সুখে থাকি। হঠাৎ করে আমাকে স্কুলে ভর্তি করা হয়, আমি স্কুলে লেখাপড়া করি। ক্লাস 3-তে যখন উঠি, ক্লাস 3-তে ওঠার পর আমার আম্মুর বোন, মেজ বোন, আমার খালামণি আর কি, খালামণির রূপে মেয়ে থাকে, কলেজে লেখাপড়া করতো, সে হঠাৎ করে বিষ খেয়ে মারা যায়।
আচ্ছা, আপনার বাবা কি করতেন?
আমার বাবা একজন মাছের ব্যবসা করে।
মাছের ব্যবসা করতেন, আচ্ছা ঠিক আছে।
বলেন।
তারপর আমার যেহেতু খালার মেয়ে মারা যায়, তখন আর কি তারা মেয়ের শোকে আর কি সব অসুস্থ হয়ে পড়ে, যে একটাই মেয়ে ছিল, একটা
খালাতো বোন,
হ্যাঁ একটাই মেয়ে ছিল, মারা যায়, সেহেতু অসুস্থ হয়ে পড়ে আমার খালা।
জি,
তারপর থেকে মানে ওনারা আর কি মানে আমার আম্মুকে তো বলে যে তোর তো তিনটে মেয়ে, তোর একটা মেয়ে আমাদের কাছে এখন দিয়ে দে, ওকে আমরা বড় করি, লেখাপড়া করাই, তারপর যদি কখনো মনে করিস যে তোর মেয়ে তোর কাছে ফিরে দেবে যাবে। তারপর আমার আম্মু অনেক কান্নাকাটি করে যে না আমার তিনটে মেয়ে, তিনটেই তো সমানই মেয়ে, একটা থাকলেও যে কষ্ট আর দুইটা থাকলেও সেই কষ্ট, আর একটা হারালো যে বেদনা, দুইটা হারালো সেই বেদনা, তাহলে আমি কি করে দেবো। পর আমার আম্মুটা অনেক বোঝায়, আমার ছোটো খালা বড় খালা বোঝানোর পর আমার আম্মু আমাকে দিতে রাজি হন যে না তাহলে তোর মেজুমাটাকেই দিয়ে দি। পরে আমাকে নিয়ে যায় আমার খালা ওইখানে রাখে, ওইখানে নিয়ে স্কুলে ভর্তি করে, বেশ ভালোই দিনকাল যায়, লেখাপড়া করি, ক্লাস ফাইভে উঠি। তখন ক্লাস ফাইভে ওঠার পর আমি অসুস্থ হয়ে পড়ি, অনেক অসুস্থ হওয়ার পরে দেয় মানে বাপ মা আর ছোটোবেলা থেকে তো বাপ মার কাছে বড় হয়েছি, মানে কখনো এরকম করে থাকি নাই, থাকতে থাকতে যেমন একটা কষ্ট হতো। আর আম্মুর জন্য সবসময় কান্নাকাটি করতাম যে আম্মুর কাছে যাবো, আম্মুর কাছে, ওরা বলতো যে না তোর আম্মু তো এইখানেই আছে, মেজো খোলারে আম্মু বলতে বলতো। তারপর থাকতে তো অসুস্থ হওয়ার পর পর হঠাৎ করে একদিন আমার আব্বু আমাকে নিতে যায় আমার খালার কাছে, তারপর আমার খালা দিয়ে দেয় আমাকে, দিয়ে দেয় ওখান থেকে বাড়ি চলে আসি। বাড়ি আসার পর সবার কাছে বায়না করি যে আমি আর ওইখানে যাবো না, ওইখানে থাকবো না। আর আমি আমার খালাতো ভাইকে একটু ভয় পেতাম বেশি, কারণ সে ছিল অনেক রাগি, যেদি কিছু বললেই মানে মার মারধর শুরু করতো, বকাবকি দিত। পরে আমি আব্বুরে সবটা বললাম, পরে
যদি ভুলটা করে থাকি তো আপনি আসলে আপনার খালাতো বোন মারা যাওয়ার পরে ওনার বাসায় থাকেন, যাতে করে মেয়েকে ওইভাবে সে অনুভব না করে, আপনাকে নিজের মেয়ের মতো মনে করতো,
নিজের মেয়ের মতো মনে করতো আমার খালা, কিন্তু আমার খালাতো ভাই কখনো আমাকে
মনে করতো না,
বোনের মতো মনে করতো না, সবসময় মানে অন্য চোখে দেখতো যে খালাতো বোন, খালাতো বোনই।
জি, তারপর
তারপর থাকার পর সেখান থেকে বাড়িতে আসি, আসার পর তো আব্বু আবার স্কুলে ভর্তি করা দেয় পারিবে, পারিবে ভর্তি করা দিলে লেখাপড়া করি, সুন্দর মতো চলি। তারপরে একটা ইচ্ছা ছিল যে তুই অনেক মেধাবী আছিস আসছিলি, আর তুই আমার ভবিষ্যতে একটা কিছু করে দেখাবি, যেন আমার মেয়ে গরিবের মেয়ে হলেও একটা কিছু করবে অবশ্যই। আমাকে ভর্তি করে দেয়, লেখাপড়া করি। তা আমার আবার অন্য মানে ওইখানে থাকার পর ওই স্কুলে মেয়েদের সঙ্গে ওঠা বসা করতে করতে আমার একটা অন্যরকম একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, টাকার নেশা। মানে ওইখানে মেয়েরা যেমন টাকা দিয়ে খাওয়া দাওয়া ঘোরাফেরা সাজ পোশাক অনেক সব কিছুই ঠিক মতো করতো, আমার আর ওইদিকে নজর চলে যায়। তারপর চলে যায়, যাওয়ার পর
কোন ক্লাসে তখন আপনি?
তখন আমি সেভেনে, সিক্স থেকে সেভেনে উঠছি। ওটার পর আব্বু আমাকে একটা স্বর্ণের নাকফুল বানাই দিছিল, তা আমি আবার ওই টাকার নেশে মাইতে মানে বান্ধবীদের সাথে ওই নাকফুলটাকে আমি স্বর্ণকারের দোকানে আমি বিক্রি করে দিই।
আচ্ছা,
বিক্রি করে আমি আর ওই টাকা দিয়ে বান্ধবীদের নিয়ে ঘুরি, খাওয়া দাওয়া করি, চলি। তারপর হঠাৎ করে এখন টাকা শেষ, আব্বুর কাছে টাকা চলে দেয় না, বলে যে তুই টাকা নিয়ে শুধু নষ্ট করস, টাকা মানেই বুঝোস না, তোর আর টাকা দেওয়া হবে না। পরে আম্মুর ডিম চুরি করা শুরু করি ঘর থেকে, ডিম চুরি করে বিক্রি করে এরকম বান্ধবীদের নিয়ে চলাচল করতাম। তারপর আম্মু একদিন টের পেয়ে যায় যে ও ঘর থেকে অনেক ডিম নিয়ে ওই মানে স্কুলে যাইতে বিক্রি করে 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 টাকা নষ্ট করতেছে। পরে আম্মু যখন টাকা দেওয়া বন্ধ করে দেয়, দেওয়ার পর আব্বুর হাতে ছিল একটা রূপার আংটি, আব্বু একদিন খুলে আংটিটা কোথায় যেন গেছে, যার পর আমি ওই আংটিটা নিয়ে গেছি, নিয়ে আংটিটা বিক্রি করছি, করে ছয়শো না সাতশো টাকা পাইছি। পাওয়ার পর ওই টাকা দিয়ে বেশ চার পাঁচ দিন চলছি, চলার পর এই ক্লাস এইটে উঠি, তারপর পরীক্ষাও দিয়ে ঠিক মতো লেখাপড়াও করি, আবার এই দুষ্টামিও করি সবার সাথে। করার পর একদিন আস্তে আস্তে এরকম করে এইটে উঠি, এইটে জিএসসি পরীক্ষা দেওয়ার প্রথম। তা আব্বু আমার একটাই কথা বললো যে তুই যা করিস মা ভাইবে চিন্তা করিস, এটা কিন্তু তোর জীবনের সাথে জড়ে আছে। তোর আমি একটা কথাই বলছিলাম যে তুই ভবিষ্যতে একটা কিছু করতে পারবি, যেহেতু তুই মেধাবী আছিস। আর আমার বড় বোনটাই অনেক সংসারী ছিল, ও ঢাকায় চাকরি করতো, আর আমাদের সংসারে অনেকটাই হেল্প করতো আমার বাবাকে। তারপর এই কথা বললো আব্বু, বলার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বলছো আমি তোমার মুখ রাখবো। পরীক্ষা আসলো, পরীক্ষা আসার পর পরীক্ষা দিলাম, বেশ ভালোই রেজাল্ট বেরোলো। তা আব্বুও খুশি হইলো, আব্বু মার কাছে বলে বলে পরে যে মাও বলতেছে যে ঠিক আছে এবার থেকে ওর সাথে একটু খেয়াল রাখতে, ভালোভাবে লেখাপড়ার জন্য কোনো ঘামতি না দেয়। আমি নাইনে উঠি, নাইনে প্রথম পরীক্ষা দেই, দেওয়ার পর দ্বিতীয় সময় পরীক্ষা দিব, পুরো কমপ্লিট তৈরি আমি যে পরীক্ষা দেওয়ার জন্য। রাত্রে হঠাৎ করে ফোন আসে যে আমার আপু অনেক অসুস্থ, আমাকে এই যাইতে হবে ঢাকায়। যে এটা যে আমার জন্য একটা মিথ্যে চক্রান্ত ছিল আমি কখনো বুঝতে পারিনি, যে আমার দুলা ভাই আমাকে বিয়ে দেওয়ার জন্য ঢাকায় নিয়ে আসে। তারপর আমার আম্মু আমাকে নাইটেই পাঠায় দেয়, আমার এক পাশের আপু আছে, তাকে দিয়ে আমাকে দিয়ে দুজনকে দিয়ে পাঠাতে, কিন্তু সে ওদের চাকরির উদ্দেশ্যে আসবে আর আমাকে যে এখানে পাঠাবে বিয়ের উদ্দেশ্যে আমি জানতাম না। পাঠানো হয়েছে, হওয়ার পর আমি রাত্রে আসছি, সকালবেলা আপুর কাছে আসছি, আপু দেখি যে কই অসুস্থ তো না, আপু তো সুস্থই আছে, এটা তো মিথ্যে বলছে। পরে আমি আপুরে বললাম যে আমার দেখ আজকে পরীক্ষা ছিল, তুই আজকে অসুস্থ কথা বলে আমাকে ঢাকায় নিয়ে আসবি, এরকম তো ঠিক করিস নি। আমি আমার আপুর সাথে দোলাবের সাথে অনেক ঝগড়া করি, গ্যাঞ্জাম করি, গ্যাঞ্জাম করার পর থাকতে থাকতে মানে অনেক দিনই চলে যাই আমি, মানে আমার মন খারাপ থাকতো সবসময় যে আমি কি করলাম, কেন আসলাম এখানে।
আপনাকে নিয়ে আসছিল কেন, কোনো কারণ আছে?
নিয়ে আসছিল কারণ যে আমার এবার এর মধ্যে মানে আমি যখন লেখাপড়া করতাম আমার ওখানে একটা সম্পর্ক ছিল, আবার
ও চাচ্ছিল যে ওখান থেকে আপনাকে ডাইভার্ট করতে। ওকে,
আমার আম্মু আর আব্বু চাচ্ছিল যে ওই মানে ওই ছেলেটার থেকে যাতে আমি দূরে থাকি,
দূরে থাকলে মনটা চেঞ্জ হয়ে যাবে।
হ্যাঁ, মনটা চেঞ্জ হয়ে যাবে। আর আমার মানে নাইন ওঠার পর আমার একটু লেখাপড়ার দিক থেকে মনটা সরে গেছিল,
যেহেতু
ওই চিন্তাটা মাথায় ছিল। তারপর আপু আনে ঢাকায়, আনে প্রায় মাসখানেকের মতো আপুর কাছেই বসে থাকি। তারপর দুলাভাই বলতেছে যে তাহলে ওরা একটা চাকরিতে ঢুকাই দাও, আমাকে ওইখানে আবার একটা চাকরিতে দেওয়া দেয়। পরে এইভাবে অনেকদিন যেতে যেতে প্রায় বছর খানিক চলে গেল এখানে। আবার ওইখানে একটা ছেলে, আমি যেখানে চাকরি করতাম ওইখানে একটা ছেলে আমাকে আবার পছন্দ করে, তা আমাকে না বলে আমার ফুফাতো বোন ছিল ওনার কাছে বলছে, মানে আমার আমার আসল যে বোন সে বলতেছে না ওকে এত তাড়াতাড়ি বিয়ে দেবো না, ও চাকরি করুক নিজের পায়ে দাঁড়াক।
আপনার সম্পর্কে বলছে?
হ্যাঁ। তারপর ফুফাতো বোনের সাথে আর আমার বোনের সাথে ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পর আমি মানে কার কাছে যাবো কার কাছে থাকবো বুঝতেই পারতেছি না। তারপর আমার আপু সাথে আমারও মানে দু একটা কথা নিয়েই ফোন নিয়ে ঝগড়া হয়, হওয়ার পর আমি আমার ফুফাতো বোনের কাছে চলে আসি। আসার পরে ফুফাতো বোন আমাকে দুই এক মাস থাকতে দিল, ভালোভাবে চললাম। চলার পর
ওই সময় কি লেখাপড়া একদম অফ?
হুম, পুরো অফ। ওই যে আসলাম ঢাকা, ঢাকা আসার পর লেখাপড়া পুরো অফ,
মানে এই ছেলেটার সাথে সম্পর্ক কেন্দ্র করে আপনার লেখাপড়া একদম অফ হয়ে গেল,
পুরো অফ হয়ে গেল। ছেলেটার সাথে সম্পর্ক ছিল শুধুমাত্র মেনে নিত বাবা মা হয়তো, কিন্তু মেনে নেয় না যে সে ছিল একটা রাখাল, মানে বাপ ছিল না মা ছিল, সে ওই পরের গরু মহিষ রাখতো আর ঘের পাহারা দিত।
আচ্ছা, তো এই কারণেই আপনার ছেলেটার ব্যাপারে রাজি ছিল না আপনার বাবা?
না, রাজি ছিল না। তারপর ঢাকায় আসে মানে আপুর কাছে থাকতে থাকি দু এক মাস, থাকতে থাকতে পরে আপু বলতেছিল ও তো তোকে অনেক পছন্দ করো, ও তো তোর বিয়েই করতে যাচ্ছে, এখন কি করবি বল। তাই বলছি তুমি যা ভালো বুঝো তাই করো, আমি আমার ফুফাতো বোনকে বলি। বলার পর সে ওইখানেই 2009 সালে মে মাসের 27 তারিখে ওর সাথে আমার বিয়ে হয়, সেই ছেলেটার সাথে।
আচ্ছা, মানে ক্লাস 9 এ থাকা অবস্থায়?
না, এক বছর ঢাকা আসলাম,
মানে ক্লাস 10 এর বয়স।
হ্যাঁ, ক্লাস 10 এর বয়স তখন, তখন আর কত হবে মানে 12-13 বছর বয়স হবে।
ওকে,
তখন আমাকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর ওখানে এক সপ্তাহ থাকি, থাকার পর আমার শ্বশুরবাড়ির থেকে মানে সবাই তো মানে ভীষণ রায় যে একা বিয়ে করছে ছেলে, ছেলেকে কখনো মেনে নেবো না, বউকে তো মেনে।
ছেলে আপনাকে দেখে বিয়ে করেছিল নাকি আপনি ছেলেকে দেখে বিয়ে করেছেন?
আমিও ছেলেকে দেখছি, ছেলেও আমাকে দেখছে,
দুজনেই রাজি ছিলেন
বিয়েতে। দুজনেই রাজি থাকা অবস্থাতেই বিয়েটা হয়েছে।
আপনার বাবা মা রাজি ছিল এই বিয়েতে?
না, আমার বাবা মা রাজি ছিল না, আমার বোনও রাজি ছিল না, শুধুমাত্র আমার ফুফাতো বোন আর আমি রাজি ছিলাম।
আপনি কেন রাজি ছিলেন?
আমার ফুফাতো বোন বলছে যে ছেলেটা অনেক ভালো, তারপর ওই ছেলেটাকে আমিও চিনতাম।
ওকে, তারপর?
তারপর তো শ্বশুরবাড়িতে নিয়ে যায় এক সপ্তাহ পর, এক সপ্তাহ কি 8 দিন পর নিয়ে যায়। যাওয়ার পর ওখানে ওদের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী মেনে নেয়। নেওয়ার পর বেশ ভালোই, সুখে শান্তিতে সংসার চলছে। কিন্তু এর মধ্যে আমাকে যেদিন নিয়ে যায় তার পরের দিন আমার ননদের দেবর আছে একটা, সে লেখাপড়া করে, সে দেবর আমাকে মানে বিয়ের পরের দিন আর কি, ওখানে যাওয়ার পরের দিন অনুষ্ঠান হয় কি, বৌভাতের অনুষ্ঠান, অনুষ্ঠানে দেবর আসে। আসার পর ওই দিনই আমাকে দেখছে, দেখার পর আমার ছবি তুলছে, তুলে নিয়ে গেছে আর আমার থেকে আমার ফোন নম্বর নিয়ে গেছে, যেহেতু বলছে ভাবির ভাইয়ের বউ তাহলে তো আমারও বিয়ান হয়, তাহলে আমি ফোন নম্বর নিয়ে যোগাযোগ অবশ্যই করতে পারি। তো আমার সাথে ফোনে ফোন নম্বর নিয়ে গেছে। আর ওই দিনকে ওই দিন থেকে মানে ওর একটু নজর যে কুদৃষ্টিতে ছিল আমি টের পাইছি ওই দিন থেকে। বিয়ে হওয়ার পর থেকে সে যেদিনই কলেজ আসতো, কলেজ শেষে একবার হলো আমাদের বাড়িতে আসতো, এসে দেখা করতো, কথা বলতো, মানে অন্যরকম কথা বলতো যে আপনাকে আমার ভালো লাগে, এই ছেলের সাথে আপনি কেন সংসার করেন, ও তো দেখছেন কালো দেখতে ঠিক না, কেমন রোগাটে দেখায়। আমাকে ওই রোগাটে হলো মানে আমি আবার তখন এটা বুঝতাম যে একটা ভালো ছেলে ছিল আমার স্বামী, মানে কোনো চা সিগারেট পান কোনো বাজে আড্ডা নেশা কিছুই করতো না, মানে এই দিক থেকে পাঁচাত্তর নামাজ পড়তো অনেক ভালো ছিল। এটা যখন বুঝতে পারি তখন আমাকে আমার স্বামী সম্পর্কে বাজে বাজে কথা বলতো। তারপর আমার স্বামী আবার আমাকে রেখে ঢাকায় চলে আসে চাকরি করার জন্য, চাকরি করার জন্য এই সুযোগটা উনি কাজে লাগায়।
ফাইন মনা, আমি এখান থেকে ফিরবো। বিরতির সময় যেহেতু হয়েছে, ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে প্রিয় শ্রোতা, মাত্র 2 মিনিটের বিরতি। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ, আর জি কিভি আপনার সঙ্গে রয়েছি। আর যারা ময়নাকে দেখতে চান কিংবা আমাদের এই অনুষ্ঠানটি পুরোপুরি ডাউনলোড করতে চান, একই সাথে পুরনো এপিসোডগুলো ডাউনলোড করতে চান, এখনই চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশে যে বেল বাটনটি আছে সেটা ক্লিক করতে ভুল করবেন না। এইভাবে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলেজ, ফিরছি 2 মিনিট পর। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেইন। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি আর জি কি বিয়ার রয়েছে আপনার সঙ্গে সিক্রেটসে। আজকের গেস্ট হচ্ছে ময়না। কথা না বাড়িয়ে ময়নার কাছে আবারও ফিরছি। ময়না, তারপর
প্রায় দুপুরবেলা বাড়িতে যেত, তা আমার ননদের আবার একটা ছোট ছেলে ছিল, তা আমি বাড়িতে গেলে কি করতাম, আমাদের গরু ছিল তো অনেক, দুধ দোয়াইতো, আমি ওই ননদের ছেলের জন্য প্রতিদিন যখন যাই তো আমি দুধ দিয়ে দিতাম, ঘরে খাবার থাকলে খাবার দিয়ে দিতাম, কিংবা দোকান থেকে ফোন করে খাবার এনে দিয়ে দিতাম, যেহেতু আমার ননদের ছেলে মানে আমারই ছেলে, আমি সেরকম ভাবেই দেখতাম তাকে, ই করতাম। আর আমার ভাসুরও আমাকে অনেক বিশ্বাস করতো আর অনেক ভালোবাসতো, নিজের বোনের মতো। মানে আমার স্বামী যেটা আমাকে না দিত, যে এই জিনিসটা পড়লে আমার বউকে ভালো লাগবে, সেই জিনিসটা আমার ভাসুরে দিত আমাকে, যে ওই তো আমার ছোট বোন, ওকে ছোট বোন হিসাবে দিই, বা এই জিনিসটা পড়লে ওরে ভালো লাগবে, এই জিনিসটা দিলে হয়তো ওর মনটা ভালো থাকবে। যেহেতু বাবা মা অনেক দূরে, কিশোরগঞ্জে বিয়ে হয়েছিল আমার, আর বাড়ি ছিল খুলনা, মানে আমাকে কোনো কিছু বাবা বুঝতে দিত না আমার ভাসুরে। এভাবে থাকতাম, থাকার পর উনি গ্রামের লোকজন যখন এরকম বলা বলি করে, তা আমার ভাসুরে আমাকে একটা কথা বললো, যে হাজেরা তুমি একটা কাজ করো। আমি কি দাদা ভাই বলেন, বলতেছে যে তুমি তোমার মনের মতো করে একটা মেয়ে খোঁজো। আমি বললাম যে হঠাৎ করে দাদা ভাই এই কথা বললেন আপনি, বলি কি হ্যাঁ দেখো না লোকের জন্য কত কিছু বলে, তাহলে আমি বিয়ে করবো। তা হঠাৎ করে আবার আমাদের বাড়ির পিছনে একটা বাড়ি আছে, নাম সুজন ভাই বলে, সুজন ভাই শালি আবার ওই দিন বেড়াতে আসছে, দেখো তো ওই মেয়েটাকে চিনো। আমি বললাম না দাদা ভাই আমি তো চিনি নেই, আজকেই দেখলাম প্রথম। বলতেছে মেয়েটার বিষয়ে খোঁজ নাও তো, দেখো তো কে। তা আমি আবার আমার শাশুড়িকে বললাম, ঘরেতে বললাম, শাশুড়ি সুজন ভাইয়ের বাড়ি গেলো, যে দেখলো যে সুজন ভাই শালি হয়ে ওঠে। বলার পর দাদা ভাই ওই মেয়ের প্রতি তার মন গেছে। তারপর আমরা বলছি তাহলে তুমি আব্বা আমারে বলো, আমি ওই মেয়ের এখন বিয়ের প্রস্তাব দিছি। বিয়ের প্রস্তাব দিলেই তাদের বিয়ে হবে। যেদিন গায়ে হলুদ, মানে সবাই গায়ে হলুদ নিয়েই ব্যস্ত আছে, ব্যস্ত থাকার মধ্যে আমার ওই ননদের দেবর আসছে ওই দিন আবার। তা আমি আবার দুষ্টামি করে তাকে হলুদ মাখাইতে গেছি। আমি যখন তাকে হলুদ মেখে, সে রুমে বসা, সে আর তার একটা চাচাতো ভাই রুমে বসা, আমি হলুদ মাখাইতে গেছি, তার প্রথম গালে যখন হলুদ মাখেছি সে আমার হাত ধরছে, ডান হাতটা ধরে আমাকে টান মারছে একটা, টান মারলে আমি আবার খাটের উপর পড়ে গেছি। কক্সবাজার পর আমি তো বুঝতে পারলাম যে না, এই লোকটা তো ভালোই না আসলে। আমার যে কোনো কুমতলব আসতো,
যে লোকটা আপনার কন্টিনিউয়াসলি আপনার বাসায় আসতো,
যে হয়তো যে কোনো কুমতলব আসতো।
নাম কি ছিল?
নাম ছিল কাঞ্চন।
কাঞ্চন, ওকে।
মাখান থেকে হলুদ টলুদ দেওয়া শেষ, গোসলও শেষ, সবার খাওয়া দাওয়া রেডি। পরের দিন সকালে বউ আনতে যাবে। বউ আনতে যাওয়ার দিন উনি ইচ্ছা করে ওনার শার্টটা লুকাইছে আমার রুমে। লুকায় শার্ট পাইতেছে না। আর আমার বলতেছে, ভাবি দেখো তো আমার শার্টটা কোথায় গেছে, আমি তো শার্ট পাইতেছি। আমি কী করে বলবো, আপনার শার্টটা আপনিই রাখছেন। আমি তো যাই না বলে আমি বলতেছি যে তোমার ভাবিকে ডাক দাও। বলতেছে যে না আপনি দেখেন না, আপনি দেখলে সমস্যা কী, ভাবি ভাবি তো আমারও ভাবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে পাই না করে এর মধ্যে আবার আমার স্বামী আসছে। আসার পর উনি বলতেছে যে ইয়েছে আমার শার্টটা এনে দাও তো রুম থেকে। পাই ওনার শার্টটা আনতে যে দেখি কো আমার ওনার শার্টটা ওইখানে। কিন্তু এই শার্ট রাখার মানে ছিল যে আমার স্বামীর মনে সন্দেহ ঢুকানোর।
আচ্ছা,
যে এই শার্টটা যদি খুলে রেখে আসি তাহলে হয়তো রতন ভাই কিছুটা হলেও বুঝতে পারবে যে এই শার্ট এই ঘরে আসলো কি করে। তখন আমি দুটো শার্টই এক হাতে নিয়ে বেরোইছি। বেরে আমার স্বামীর শার্টটা যখন তার হাতে দিয়ে ওই শার্টটা দিতে গেছি, তখনই তার মনে একটা কেমন যেন মুখটা অন্ধকার হয়ে গেল, হাসি মুখটা।
আপনার হাজবেন্ডের?
হ্যাঁ, হাসি মুখটাই যেমন একটা অন্ধকার দিয়ে আসলো। তখন আমি বুঝতে পারলাম যে কি হচ্ছে। আমি তো বুঝতেছি না কেন ওই লোকটা হঠাৎ করে হাসি মুখটা অন্ধকারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওনাকে শার্ট দিলাম, দিলে ওনারা সবাই চলে গেল বউ আনতে। বউ নিয়ে রাত্রে ফেরে, সবাই আসে রাত্রে। আসার পর রাত্রে সবাই মানে ছেলের বাড়ির তো পরদিন বউ ভাত, মানে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। তা আমি আবার ওই দিন হঠাৎ করে গোসলখানার থেকে হাত মুখ দিয়ে আসতে গেলে মাথা ঘুরে পড়ে যায়, কলপাড়েই পড়ে যায়। পড়ে যাওয়ার পর ওই কান শোনে যে আমার সবসময় ফলো করে, কিন্তু আমি বুঝতে পারি না। পড়ে যাওয়ার পর ওই আমাকে কোলে করে ঘরে নিয়ে আসে। আইনা আমাকে আমার রুমের সঙ্গে শুয়ে দিয়ে আমার স্বামীকে ডাক দেয়। দিলে পরে বলতেছে দেখেন ভাবি তো এখানে কলপাড়ে পড়ে গেছিলো, আমি ধরে নিয়ে আসি। তখন মানে আমার স্বামী আরো অবাক হচ্ছে যে কি ব্যাপার, আমার বউ পড়ে গেছে অথচ আমারে ডাকলো না, ও কোলে করে নিয়ে আসলো, কারণটা কি? পরে ডাক্তার ডাকে আমার শ্বশুরের, ডাক্তার ডাকার পর ডাক্তার বলে যে আমি প্রেগনেন্ট। এখন সবাই খুশি, যে একটা খুশির মধ্যে আরেকটা খুশির সংবাদ, মানে সবাই অনেক খুশি হয়েছে। তারপর সেদিনের পর থেকে আমাকে আর কেউ কোনো কাজকাম করতে দিত না, সবাই মানে সবার চোখে রাখতো। তারপর আমার বাবা মা বিয়ে শেষ, আমার বাবা মা চলে আসে বাড়িতে। আসার পর ওই যে দেবর, ও ওই দিন শুনছে যে আমি প্রেগনেন্ট হয়েছি, ওই দিনের থেকে ওর মন গেছে আরও নষ্ট হয়, যে প্রেগনেন্ট হলে তো পরবর্তীতে অন্য কিছু সমস্যা দাঁড়ায় যেতে পারে। ও কি করে, আমার যা যখন বাপের বাড়ি যায় তখন আমাদের বাড়িতে ঘন ঘন আসে, আসে আমাকে হাত ধরে টানে, আমাকে জড়িয়ে ধরে, মানে নেগেটিভ সাইডের থেকে মানে অন্যরকম নিয়ে যেতেছে যে কি করতেছে। আমি বারবার মনে করি দেখেন আপনি যে বুঝতেছেন সবকিছু, দেখতেছেন আমি অন্য একজন স্ত্রী, আর এখানে আপনার ভাবি আছে, আপনার সংসার আমার ননদ আছে, আর আপনার ননদের ভাইয়ের ঘরে আমি আছি, আমরা কিন্তু দুটো পরিবার এক। কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে দুটো পরিবারের সম্পর্ক ছিন্ন হয়। কিন্তু উনি আমাকে অন্যটা বোঝাতেন, কাজ কিচ্ছু হবে না, আপনার সাথে সাথে আমি এনজয় করবো, বা আপনি আমার সঙ্গে এনজয় করবেন। আমাকে দেখেন আমার এনজয় করার মতো মানুষ আছে, আমার স্বামী যথেষ্ট আমার জন্য, আর আমিও তার জন্য যথেষ্ট। কিন্তু এরকম করে দুই চার দিন যখন বোঝায়, সে আমাকে হুমকি দেয় যে আমার স্বামীকে বলে আমাকে সরাই দেবে, ওই ফ্যামিলিতে আমাকে রাখবে না। কিন্তু তারপরে আমি আমার স্বামীকেও বলতে পারি না এই বিষয়টা, কারোর কাছে আমি শেয়ার করতে পারি না, যে কার কাছে শেয়ার করবো যদি কেউ কখনো সন্দেহের তালিকায় নিয়ে যায়।
কিন্তু হাজবেন্ডের সঙ্গে তো আপনার শেয়ার করা উচিত ছিল।
উচিত ছিল, কিন্তু আমি তখন শেয়ার করিনি।
ওকে,
কিন্তু শেয়ার করাটা না করাটাই ছিল আমার জীবনে হয়তো ওই ভুল প্রথম। বাচ্চাও হয়েছে রোজাতে, রোজাতে বাচ্চা হওয়ার পর আমার আব্বু সবাই গেছে আমাকে দেখতে। যাওয়ার পর দেখে দেখে আমি বলতেছে তুই দু এক মাস গেলে জামাইকে নিয়ে বাড়িতে আসিস। তাই আমি বললাম যে আমি কী করে যাবো, প্রথমবার যাবো বাড়িতে, তুমি কাউকে না কাউকে পাঠাও, আমি তারপর যাবো। আমার একটা খালাতো ভাই ছিল হাফিজুল নাম, সে খালাতো ভাই আমার বাবা আর আমার ভাই যায় আমাকে আনতে। যাওয়ার পর মেয়েকে নিয়ে আমরা বাড়িতে আসি, তখন মেয়ের বয়স দুই মাস হয়তো। মেয়ে নিয়ে আমার বাড়িতে আসি, আসার পর বেশ কিছুদিন থাকি, থাকার পর আবার কিশোরগঞ্জে চলে যাই। অনেক দিনই কেটে যায়, তখন আর কি আমার স্বামীর সাথে আমার একটু মন কলাকালি, মানে আমার স্বামী ওই যে সন্দেহগুলো তার মনের মধ্যে বাইরে রয়েছে, যে আর যে কাঞ্চন বাড়িতে কখনোই আসতো না, সে কাঞ্চন কেন বাড়িতে প্রতিদিন আসে। সে আমাকে দু একদিন কথাগুলো জিজ্ঞেস করেছে যে কাঞ্চন ভাই বারবার আসে কেন বলতে পারো? আমি বলি যে না হয়তো আত্মীয় সম্পর্ক বাড়ছে, আগে তো হয়তো বাড়িতে মানুষ ছিল না, গল্প করার মতো কেউ ছিল না, এখন হয়তো আসে, আমি আসি, আমার বড় ভাবি আছে, তাই সে আসে। দেবর একদিন আমাদের বাড়িতে আসে, আমার যাও রুমে শোয়া, আমি আমার রুমে শোয়া।
দেবর মানে কি, কাঞ্চন?
হ্যাঁ, কাঞ্চন। বাড়িতে আসে, আসার পর করে রাতে থাকবে বলতেছে যে আজকে রাতে আর বাড়ি যাবে না, কলেজ শেষ করে বাড়ি যাবে না।
আপনি কেমন দেবর হতো উনি?
আমার দেবর না, আমার ননদের দেবর।
আপনার ননদের দেবর হতো?
হ্যাঁ।
আচ্ছা,
আমার সম্পর্কে বিয়ে আর কি।
ওকে।
তা সে বলতেছে কি, ভাবি আজকে আমি বাড়ি যাবো না, আমি আজকে আপনাদের এখানে থাকবো। তা আমার শাশুড়ি আবার ওই দিন আমার মামা শ্বশুর বাড়ি গেছে, আর আমি যেহেতু প্রথম ওই সংসারে গেছি, সেহেতু আমার উপরে সংসারের দায়িত্ব ছিল বেশি, আমার বড় জাত থেকেও। তারপর আমার ভাবিরে বললাম যে ভাবি কাঞ্চন মেয়ে আজকে বাড়িতে যাবে না, এখানেই থাকবে বলছে, কি করবো? তো বলছে যে তুমি যেটা ভালো বুঝো সেটা করো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটা ভালো বুঝি সেখানে তাহলে থাকুক, মেহমান তো আর বলা যায় না যে চলে যান, থাকতে দেওয়া যাবে না। আর যেহেতু ননদ আছে সেই সংসারে, তাহলে তারও রাখতেই হয়, রাখি। থাকার পর ওই রাত্রে উনি কি করে আমাকে বলে, ভাবি মশারিটা টাঙিয়ে দিয়ে যান। আমি শিরক করছি শীতকাল তখন, আমি ওনার রুমে গিয়ে মশারি টাঙাতে গেছি। মশারি টাঙাতে যাওয়ার পর উনি আমাকে হাত ধরে টান দিয়ে ওনার নিয়ে গেছে ওনার, তখনই আমি ধাক্কা মেরে উঠে আসছি। আসার পর দ্বিতীয়বার আমাকে হাত ধরে টান দিয়ে খাটের উপরে বসে আমি আর কি বলতেছি যে কাঞ্চন ভাই ছাড়েন, এটা কিন্তু ঠিক না, আপনি যেটা করতেছেন এটা কিন্তু আপনার আবেগ দিয়ে করতেছেন, কিন্তু পরবর্তীতে এটা কোন পর্যায়ে যাবে কেউ জানতে পারলে, শুনতে পারলে জানেন আপনি তখন কি হবে? বলতেছে পরেরটা পরে হবে। তারপর নেওয়ার পর কি চলে গেছে, ওই দিন শেষ, সকালবেলা উনি নাস্তা করে চলে গেছে। যাওয়ার পর ওই দিন থেকে আমার মনে মনে একটা ভয় জাগল যে উনি যেহেতু এতটা সিনকেট করতেছে আমার সাথে, তখন তো আমার এই সংসারে থাকাই হবে না, আর মেয়ের বয়স তখন।
এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি খুব ভালোভাবে আগে থেকে বুঝতেছিলেন যে ওনার আচরণ স্বাভাবিক না, তারপর আপনি রাতের বেলা ওনার মশারি টানাতে কেন যাচ্ছিলেন?
যে বলছে যে ভাবি মশারিটা টানাই দিয়ে দেন, আমি লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ছি। তাই বলছি যখন বলছে যে মশারিটা টানাই দিয়েই আসবো, সমস্যা কি
না, কিন্তু আপনি যখন, না সমস্যা অবশ্যই আছে, কারণ আপনি যখন দেখছিলেন হাজবেন্ডও বিষয়টা নিয়ে একটু হলেও সন্দেহ করছে, সুতরাং আপনার সতর্ক হওয়া উচিত ছিল। এইসব এইসব জায়গাতে আপনার স্টে ফেলার আগে অবশ্যই সতর্ক হওয়া উচিত ছিল, আমার মনে হয় যেটা। ঠিক আছে, আপনি আপনার মতো করে ব্যাখ্যা করছেন, বলুন তারপর কি হলো?
তারপর সকালবেলা উনি নাস্তা করে চলে গেছে, যাওয়ার পর মানে ওই দিন থেকে আমার মনে একটা বড় ভয় জন্ম নিল যে আমার হয়তো এই সংসারটা ভেঙেই যাবে। তারপর আমার মানে প্রতিদিন ভয়ে কাটতো, আর উনিও বাড়িতে আসা বন্ধ করে দেয় হঠাৎ করে, যে ওই দিন কেরা উনি আমাকে ওরকম করলো, করার পর আমি যেহেতু বললাম মুখ কালা করে, তখন থেকে উনি আসা বন্ধ করে বাড়িতে, আসা বন্ধ করে প্রায় বেশ কিছুদিন যায়, তিন চার মাস ভালোভাবেই যায়, সুখেই থাকি, কোনো ঝগড়া ও না কেন, যেমন স্বামী ভালো আছে, রাজমিস্ত্রি কাজ করে আসে যায় বাড়িতে, ভালোইভাবে চলে। হঠাৎ করে উনি আবার বাড়িতে আসা শুরু করে, করার পর উনি আমাকে ডাইরেক্ট বলতেছে, ভাবি আপনার সাথে আমি অন্যরকম সম্পর্ক করতে চাই। আমি যে কী সম্পর্ক করতে চান আপনি এত কিছুর পরও, আপনি জানেন না যে আপনার আর আমার সম্পর্ক নিয়ে দুটো জীবন, আপনার ভাইয়ের জীবন আর আমার ননদের জীবন, আবার এদিকে আমার সন্তান, আমার স্বামী শ্বশুরশাশুড়ি, সব কিছু কিন্তু ভেঙে যাবে সংসারটাই। পরে বলতেছে যে না কিচ্ছু হবে না, কেউ বুঝতেও পাবে না। পরে আমি সবটাই না স্বীকার করে ও চলে আসি। আসার পর আমি তাকে একবারই বলে দিছি, দেখেন আপনি যদি নেক্সট টাইম এরকম কিছু করার চেষ্টা করেন তাহলে আমি সবাইকে বলে দেবো।
এটা অনেক পরে গিয়ে বলছেন, আপনার আরো আগে বলা উচিত ছিল।
আমি এরকমটাই বলছি। পরে বলতেছে যে আপনার স্বামীর সাথে শেয়ার করলে আপনি এই কলঙ্কিত হবেন, আপনাকে কলঙ্কিত মনে করে সে আর আপনাকে কখনো স্ত্রীর মর্যাদা দেবে না।
আচ্ছা,
আমাকে এরকম করে ভয় দেখালো, দেখানোর পর আমি আর কি নিজে নিজেই আমার মনে ভয় কাজ করে। তারপর হঠাৎ করে আমার আব্বু যায় আমাদের এখানে, গেলে আমার মেয়ে অসুস্থ হয়, হঠাৎ করে আমার মেয়ে আর কি নিউমোনিয়ার মতো হয়ে যায়, চলে যায়, অসুস্থ হয়ে যায়। যাওয়ার পর আমার আব্বু, আমি আর আমার স্বামী হসপিটালে নিয়ে যাই মেয়েকে নিয়ে। হসপিটাল থেকে তিন দিন পর আসি বাড়িতে, আসার পর আমার শাশুড়ি আর আমার ভাসুর, যে ভাসুর এত ভালো ছিল, সেই ভাসুর হঠাৎ করে বলে কি না, আমার বাপের বাড়ি থেকে টাকা এনে দিতাম, 1,00,000 টাকা এনে দিতাম।
আপনার বাবার বাড়ি থেকে?
হ্যাঁ, আমার বাবার বাড়ি থেকে।
এটা কি আপনার ভাসুর বলে না আপনার জামাই বলে?
আমার ভাসুরই বলতেছে।
কেন?
আমিও নিজেও এই প্রশ্নের উত্তর আজও বুঝে পেলাম না, যে আমার ভাসুর আর শাশুড়ি কেন আমাকে এই কথাটা বলছিল। আমার মেয়ে অসুস্থ ছিল, আমি হসপিটালে গেছিলাম ভালো মানুষ, ওখান থেকে সুস্থ হয়ে আসলাম, হঠাৎ করে আমাকে এই কথা বলে যে তোমার একটা ঘর করবো বড় করে, তোমাদের দুই ভাইয়ের স্বামীর জন্য তোমরা দুই জায় থাকবা, বাপের বাড়ি থেকে 1,00,000 টাকা আনো। বলতেছে শিখা তো শিখার বাপের বাড়ির থেকে 50,000 টাকা আনছে, এক ভরি স্বর্ণ আনছে, তুমিও না হয় বাপের বাড়ি থেকে 1,00,000 টাকা নিয়ে আসো। তা আমি বললাম যে হঠাৎ করে এই কথা বলতেছেন, আর আমাদের কীভাবে সম্পর্ক হয়েছে, বিয়ে হয়েছে, কীভাবে সংসার করতে হয়েছে, আপনি আমার বাবা মার সম্পর্কও জানেন, যে আমার বাবা বা কি হালে আছে বা তারা কিভাবে চলে। তাদের তো বড় ছেলে নেই, বড় তিন মেয়ে ছোট ছেলে। বলার পরে আমাকে ওই আমার বাবার সামনেই আমার শাশুড়ি আমাকে জুতা দিয়ে একটা বাড়ি মারে, যে যে বাবা আমাকে ছোটবেলা থেকে বড় করলে একটা গায়ে ফুলের আশ লাগতে দিল না। হয়তো আমার মা আমাকে মারছে, কিন্তু বাবা কখনো মারেনি। আর সেই বাবার সামনে আমাকে জুতা দিয়ে মারলো, আমার বাবার চোখ থেকে পানি পড়লো। আমি এই কষ্টে ঘরে যেয়ে কাঁদতাছি, আর মেয়েকে যখন শোয়া দিয়েছি মেয়ে কান্দে উঠছে, অসুস্থ তো একটু সুস্থ হয়েছে কাঁদতাছে। তারপর আমার বাবা ওই দিনই রাত্রেবেলায় আমাকে বললো যে মা আমি চলে এসেছি, আমি কোনোদিন তোর এই বাড়িতে আসবো না, আর তুই যদি আমাকে বাবা বলে কোনোদিন মেনে থাকিস তা তুই যাস আমার কাছে, আমি কেন আমার ফ্যামিলির কেউ তোর কাছে আসবে না। আমার বাবা এই কথা বলে চলে আসে রাত্রেবেলায় এই বাড়ি থেকে। যে বউকে দিয়ে কখনো বাইরের একটা কাজ করায়নি, সেই বউকে দিয়ে এখন গরুর জন্য ঘাস আনে মাঠ থেকে, আবার রান্না বাড়া, মানে সমস্ত কিছু, মানে আমাকে এমন ভাবে চাপ দিচ্ছে যে হঠাৎ করে আমি নিজেও বুঝতে পারিনি যে এই সংসার এইভাবে এলোমেলো হবে। থাকার পর আমি আস্তে আস্তে, মানে আমাকে যখন মারধর অনেক শুরু করলো, আমি আর কি আমার আব্বুরে ফোন দিয়ে বললাম যাবো আমি আর এই সংসার করবো না, আমি চলে আসবো বাড়িতে। তা বলছে ঠিক আছে তুই চলে আয়। আর আম্মুরেও বললাম, আম্মুও বলছে তুই চলে আয়, তোর আর এখানে থাকা লাগবে না। আমার স্বামীরও বললো তুই মেনু মুন্সির কাছে যা, যে মেনু মুন্সিরে ডাক দে, তোদের তালাকটা এখানেই হয়ে যাক।
কি বলেন?
আমার শাশুড়ি যখন এই কথা বললো, আবার বলতেছে যে এই মেয়ে তো আমার ছেলে না, এই মেয়ে তো তাহলে অন্য কারোর, মানে আমার মেয়ে আমাকে তো অপবাদ দিচ্ছে কিন্তু তারপর আমার মেয়ের প্রতি মানে এমন একটা কথা বলছে। তখন আমার মনের ভিতরে একটা পুরো ঘৃণা জন্ম নিল যে আমি আর এই সংসার করবই না, যে আমার মেয়ের নিষ্পাপ নিষ্কলঙ্ক, তার উপর কেন এই কলঙ্কটা দিল আমার শাশুড়িটাও। তারপর আমি ওইদিকে সে রাগে অভিমানে তালাক আর হয়নি, সে মেনে মনে সে ডাকতে গেছে যে আর পায়নি, তারপর চলে আসে। আসার পর আমি গাড়িতে উঠাই সব কিছু একাই, মেয়েকে নিয়ে নিয়ে আস্তে আস্তে সমস্ত কিছু গাড়িতে উঠে উঠে কিশোরগঞ্জ বাস স্ট্যান্ডে আসি। আসার পর ওখান থেকে পুরো ঢাকা, ঢাকা থেকে আমি আমার পুরো গ্রামে চলে গেছি, বাড়িতে গেছি। যাওয়ার দুই দিন পরে আমার স্বামী আমাকে ওইখানে রেখে চলে আসে বাড়িতে। আসার পর থাকি বাড়িতে, থাকার পর তিন মাস থাকি মেয়েকে রেখে, মেয়ের বয়স তখন 18 মাস।
মেয়েকে কোথায় রেখেছিলেন?
মেয়ে তখন আমার মার বাড়িতেই ছিল।
আর আপনি?
আমি আমার মার বাড়িতেই তিন মাস থাকি।
ওকে।
থাকার পর আমরা বলতেছি হঠাৎ করে যে আমি আর বাড়িতে থেকে কি করব, মেয়ে তো এখন ভাত খাওয়া শিখছে, খাবার দাবার খাওয়া শিখছে, তোমরা ওকে মানুষ করো, আমি ঢাকা গিয়ে না হয় চাকরি করি, চাকরি করে আমি তোমাদের সংসারেও কিছু দেই, দুটো মানুষ বোঝা হয়ে যখন আছি। তা আমার আবার পাশের গ্রাম, পাশের একটা ফুফু আছে বাড়ির পাশেই, সে ফুফু বলতেছে যে তাহলে চল আমিও ঢাকায় যাবো, তাহলে দুইজনেই একসাথে যাই, ফুফু বাসতেই একসঙ্গেই যাই, যে না হয় একসাথে থেকে চাকরি করবো, বাড়ি কিছু টাকা পয়সা পাঠাবে। তা আমিও রাজি হইলাম। একদিন ভোরবেলা আমি আমার মেয়েকে ঘুমে রাইখা, আম্মু আব্বু সবাই জানে আমি চলে আসছি ঢাকায়।
ওকে।
কিন্তু ওই যে ঢাকায় ওই ফুফুর যে আমাকে,
কত সালের দিকে এটা? কত সালের দিকে?
এটা 4 বছর আগে।
ওকে।
তারপর চলে আসি।
আপনার হাজবেন্ডও জানতো না এটা?
না, সে জানে না যে আমি ঢাকায় আসবো, কিন্তু সে আমার সাথে কোনো যোগাযোগই রাখে নাই।
ওই প্রথম কি ঢাকায় আসলে কি এর আগে এসেছিলেন?
এর আগে ওই যে বিয়ের আগে ছিলাম ঢাকা।
ওকে।
তারপর কিন্তু আমার স্বামীও জানে না যে আমি এই মুহূর্তে ঢাকা আসবো বাচ্চা রেখে। ঢাকা আসি, আসার পর আমার ফুফু আর আমি আসি, ওই যে ফুফু বাড়ির পাশে ফুফু আসলো, আসার পর আমাকে বলতেছে যে চল আমরা, আমার একটা পরিচিত বাসা আছে আমরা ওইখানেই থাকি গিয়ে ঢাকায় নামার পরে। তা আমি বলতেছি আচ্ছা তুমি যেখানে থাকবে সেখানে তো আমাকেও রাখবে, যেহেতু আসছি দুজনে একসঙ্গে যাবো একসঙ্গে। তাই বলে একটা বাসায় নিয়ে গেলো, সেই বাসায় না হলো 20 থেকে 25টা ছেলে, তিনটা রুমে থাকে আর একটা রুমে একটা মহিলা মা আর ছেলে থাকে।
ওকে।
মানে ম্যাস খাওয়ায় আর কি, যেটা ঢাকে বলে যে ম্যাস খাওয়ায় আর কি, এখানে ম্যাস খাওয়ায়। আর আমি বলতেছি ফুফু এখানে তো অনেক ছেলে, এখানে থাকবো কি করে দুটো মেয়ে, তুমি তোমারও বয়স বেশি না আমারও বয়স তো বেশি না, আমরা এখানে থাকবো পরে দেখা যাচ্ছে একটা লোকে কথা উঠাইবো। তা আমার বলে কি তুই এত জ্ঞান দিস না, যা করার সেটা কর বলে ভিতরে গেছে। রাত্রে থাকছিস, সকালবেলা আমাকে বলে কি না যায় ফিলেট বাটিগুলো ধুইতে, যে তুই আফার ঘরে যাবি যাই আর ফিলেট বাটিগুলো ধুয়ে নিয়ে আসবি। তাই আমি বলতে সে আবার কোন ধরনের কথা, আমি কেন তার ফিলেট বাটি ধুতে যাবো, আমি আসছি চাকরি করার জন্য, আমি তোর কারোর ঘরে ফিলেট বাটি ধোয়ার জন্য আসিনি ঢাকায়। তাও আমি ওই সারাদিনটা ওইখানে যে এমনি বলছে যে ফিলেট বাটি ধো, খাবার নিয়ে আয়, পানি নিয়ে আয়, আমি আনছি, কই যে তোমার চাকরি করতে হইব, একদিন তোর করলে সমস্যা নেই, একদিন হয় কাজ করলাম তাতে কি হয়েছে, কাজ করি পরের দিন আমাকে দিয়ে এরকম মানে ফিলেট বাটি ধোয়াবো, কাজ করাইবো, সমস্ত কাজ মানে এখন আমার দিয়ে করানোর চেষ্টা করতেছে। আমি বললাম যে আমি আর এখানে থাকবো না, আমাকে চাকরি দিলে দাও না দিলে আমি চলে এসেছি বাড়ি। তা আমারও বলতেছে কি যে এত জোর গলায় কেন কথা বলতেছিস, ঢাকা শহর আইসিস দু একদিন থাক, থাকলে পরেই তো চাকরি পাবি, মানুষ কি আইসি চাকরি পায়? আমাকে চাকরি তো চেষ্টাও করা লাগবে, খোঁজা তো লাগবে, যে কোনো গার্মেন্টস বলো ফ্যাক্টরি বলো সেখানে তো যাওয়া লাগবে, নাকি বাসায় বসলে কেউ চাকরি দিয়ে দিবে? পরে আমার অনেক কথা শুনাইলো, বকা দিল, বকা দেওয়ার পর আমি আর কিছু বললাম না। তা আমি সন্ধ্যাবেলায় পানি আনতে বলছি, আমার পানি আনতে গেছি, পানি আনতে গেলে ওই মেসরা থাকে যে পোলা, সেখানে একটা পোলা আর কি আমার হাত ধরছে, বলতেছে দেখি তোমার জবটা, বলে আমার হাতটা ধরছে। ধরার পর আমি বুঝতে পারি যে তাহলে তো এই তো আরেক ঝামেলা,
এ তো আরেক কাঞ্চন,
হ্যাঁ এ তো আরেক কাঞ্চনই পরিণত হচ্ছে।
এইভাবে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। বিরতির সময় হলো প্রিয় শ্রোতা, আরেকবার বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি, 2 মিনিটের বিরতি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. স্বাগত আবার একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। ময়না আজকে আমার গেস্ট, আর জেকি প্রিয়া আপনার সাথে রয়েছি। আর যারা এই অনুষ্ঠানটিতে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611104904। আমি আবারও বলছি 09611104904। ওকে, কথা না বাড়িয়ে আবারও ফিরছি ময়নার কাছে। ময়না, তারপর
বলার পর আমি আর ফুফুরে বললাম যে ফুফু দেখ এই ছেলেটা না আমার হাত ধরছে, কাউকে একটু ধরলে না হাতই ধরছে, তাতে সমস্যা কি? ফুফু যখন আমার এই কথা বলছে তখন আমি বললাম যে যেখানেই যাই সেখানে কি এই জীবনের প্রতি এমনটাই হয় মানুষের সাথে? আরে মানুষের শরীরের প্রতি কি মানুষের চোখটাই পড়ে আগে? কেউ কারো মন বোঝে না যে কে কোন কষ্টের কারণে কোথায় আসে। তা ফুফু বলা হয় আমি রাতটা থাকি, পরদিন সকালে আমি আমার বাড়িতে ফোন করি, ফোন করে আমি আমার বাপ মার সবটা জানাই, যদি ফুফু আমার চাকরি দেওয়ার কথা বলে আনছে কিন্তু চাকরি দিচ্ছে না এরকম করার সময় দিয়ে। পরে আমার আম্মু বলছে তাহলে একটা কাজ কর, তোর যে ফুফাতো বোন তো তোর বিয়ে দিছিল, তা তুই সেই ফুফাতো বোনের কাছেই যা। আমি গেছিলাম নারায়ণগঞ্জ ভুলাইলে, আর এখন আমার বলতেছে পোস্ত খুলে আসতে, আমার আব্বু যে তোর ফুফাতো বোন আছে যখন তার কাছে যা, সে হয়তো চাকরি দিতে পারবে, এখানে সে থাকে এরকমটা না কইরা। পর আমার নাম্বার দিল, ঠিকানা দিল, আমি সেই ঠিকানা মতো আমার ফুফাতো বোনের কাছে আসি। ফুফাতো বোনের কাছে রাতটা থাকি, দিনটা থাকি, পরদিন দেখি যে আমার ফুফাতো বোনও ওই অবস্থার মানুষ, তার রুমেও ছেলেরাও আসা যাওয়া করে।
ওকে ওকে,
ছেলেরা আসা যাওয়া করতেছে, ফুফাতো বোনের গায়ে ওড়না থাকে না ঠিক মতো, জামার কোনো ইয়া থাকে না, মানে মানে অন্যরকম ভাবে সে। আমার এগুলো দেখা আরো তিনটা ছেলে, তার একটা ছেলে বিয়ের উপযুক্ত, দুটো ছেলে অনেক মানে 10-12 বছর করে বয়স এক একটা, তারপর তার স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও সে অন্য পরপুরুষের সাথে বাজে আড্ডা বাজে কথাবার্তা বলতেছে। আমি রাত থাকি দিন থেকে এরকম করে ফিরে এক সপ্তাহ চলে যায়, আমাকে একটা চাকরিও ধরাই দেয়। আবার চাকরি করি আমি দিনের বেলা, বিকাল বেলা আমি নাইট শিফটে কাজ করি, তো আমি দিনের বেলা আমি ঘুমাইছি আফার রুমে একটা পুরুষ লোক আসলো, দেখলাম আসার পর আমি একটু মানে আওয়াজ পেয়েছি যে একটা পুরুষ আসছে, কেউ নাই রুমে, আমি একা শুয়া আর আমার একটা ভাগ্নে বসা। পুরুষ লোকটা দেখার পর আমি বললাম যে হয়তো যে কোনো কারণে আসছে, আফার খুঁজতে আসছে। আমি আবার বললাম যে সবুজ দরজার পর্দাটা ফেলে দেবো, তো আবার পর্দাটা ফেলছে, ফেলার পরে আমি শুয়ে রয়েছি। ওই লোকটা পিছন থেকে আইসেই আমার গালে একটা দিয়েছে, তখন তো আমার মানে অন্যরকম। দেওয়ার পর আমি বলতেছি যে কিরে সবুজ এটা কে করলো, পরে কি রফিকুল কাকাই করছিস, আমাকে তো তুই দেখোস নাই যে লোকটা ঘরে আসে চাপ দিবি না, আর এরকম করে আমার গালে টাচ করলো, তুই তো কিছুই কইলি না। কয় কি কব আন্টি, আম্মু তো এরকমের, তাই আর কি মনে করছো তুমিও বুঝি এরকম। তাহলে আমি বলছি তোর আম্মু এরকম তুই জানিস, জানা সত্ত্বেও তুই তোর মারে প্রশ্রয় দিস কেন? ও বলতেছে যে কি করবো, মায়ের কাছে থাকতে গেলে তো মায়ের সব কথাই শোনা লাগে, চলা লাগে, যেহেতু মায়ের উপরে খাইতাছি চলতাছি। পরে আমি আর কিছু বললাম না, ওইখানে বাড়িওলা যে সে বাড়িওলারে বললাম আঙ্কেল দেখেন আমার বোন তো এরকমের, এই সিস্টেমে থাকে সে চলে, তাহলে আমি ওনার কাছে থাকবো না, আমি আপনার কাছে থাকবো, এক সপ্তাহ থেকে চাকরি করে যে কয় টাকা হয় পেয়ে আমি বাড়ি চলে যাবো। তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে। তো আমার আপার সাথে আবার বাড়িওলা ঝগড়া করে এই বিষয়টা নিয়ে, যে নিজের মামা তো বোন রে আইনে, কেন এরকম ব্যবহারটা করতেছো আর কেন তার সাথেই এরকম ব্যবহার করতেছো? বলতেছে যে দেখেন আমি তো বাসায় ছিলাম না, ওর সাথে যা হয়েছে আমি তো দেখিও নাই, তাহলে আমি কি করে বলবো। তারপর বাড়িওলার সাথে যখন ঝগড়া হয় আমার আপুর সাথে, ঝগড়া হওয়ার পরে বাড়িওলা বলতেছে যে তোর কাছে আর ওই মেয়ে রাখবো না, মেয়ে আমার কাছেই থাকবে, আমার কাছে থেকেই চাকরি করবে, আর মেয়ের যত একটা বাচ্চা আছে বাচ্চা দেখাশোনাও করবো আমরাই, বাড়িতে যত টাকা লাগে আমরাই দিব। তো বাড়িওলা যখন এই কথাটা আমাকে বলে আমার একটু বিশ্বাস আসছে যে না এই লোকটা হয়তো ভালো হবে। আর আমার আফু একটা কথাই বললো যে যাচ্ছিস যখন যা আমার কাছ থেকে ছেড়ে, কিন্তু আমার এখানে যতটা যা দেখছো তার থেকে কিন্তু দ্বিগুণ পাবি এখানে। তা আমি আর অতটা কিছু মনে করিনি যে হয়তো আফু আমার রাখার জন্য ওনার কাছে রাখার জন্য আমাকে রাগ করে হয়তো এই কথাটা বলতেছে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তোমার কয় টাকা আসছে এই কয়দিন আমাকে বলো আমি দিয়ে দিচ্ছি। তাহু বলতেছে আমার 1000 টাকা হয়েছে এই 6-7 দিনে। তা আমি বললাম যে ঠিক আছে আমি তোমার 1000 টাকা এখনই দিয়ে দিচ্ছি। তারপরে আমি ব্যাগ থেকে 1000 টাকা বের করে আমার আফুরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওই বাড়িওলার বাসায় উঠলাম। এটা বাড়িওলার বাসায় থাকে, আমি দেখি বাড়িওলার বউ মেসি মানে মেসি ছেলেদেরকে খাওয়ায়, অনেক ছেলেরা আসে যায় খায় ভাত নেয়। আর ওই বাড়িওলার একটা ছেলে ছিল জাহিদ নাম করে, জাহিদ আবার আমার আফু করে ডাকতো, অনেক ভালো ছিল ছেলেটা। তা আমার একটা কথা বলছে যে আফু তুমি যে এখানে আসছো তোমাকে কিন্তু আব্বু চাকরিতে পাঠাইবে না, আব্বু কিন্তু আমাদের ঘরের কাজ করাবে, তুমি কিন্তু সাবধান থেকো। তাই আমি বললাম যে তুমি তোমার আব্বুর বিষয়ে এরকম কিছু বলতে পারতেছো কি করে, তোমার আব্বু তো অনেক ভালোই আছে, কথাবার্তায় যা দেখলাম অনেক ভালো। কারণ কি তুমি আমার আব্বুরে চিনো না, আব্বু কিন্তু গাঁজা খায়, আর আব্বু গাঁজা খাওয়ার এই মাথা ঠিক না থাকলে তখন কখন যে কি করে বসে তার কিন্তু ঠিক নেই। আমার আম্মুর উপর কিন্তু অনেক অত্যাচার করে, আবার আম্মুরদের দিয়ে টাকা ইনকাম করা, এই যে ম্যাচ খাওয়ায়া আর এই টাকা নিয়ে আব্বু গাঁজা খায়। তা আমি বললাম যে আমার জীবনটা কি এতই মানে অচল হয়ে যাচ্ছে দিন দিন, আর
একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা,
আর একটা ঝামেলা শেষ না করতে আরেকটা ঝামেলা আমার উপরে এসে উঠেছে, যে আমি কি এমন পাপ করছিলাম জীবনে যে আমার জীবনে এত বাধা আসতেছে আর এত বাধা পার হতে হচ্ছে আমার। পরে বলতেছে যাচ্ছে যাই করো থাকো, ওই কই ছেলেটা চলে গেছে ওর রুমে যে লেখাপড়া করতেছে, 2-3 দিন থাকার পর আমাকে দিয়ে ওই মেসেরই কাজ করে, তরকারি কাটায়, প্লেট বাটি ধোয়াই, এই করে। আমি কুচি আমি একদিন বলছি আঙ্কেল আমাকে চাকরিতে পাঠাবেন না, আমার চাকরির ব্যবস্থা করবেন না। পরে বলতেছি যে এখানে কাজ করতে থাক খাইতে থাক, তোকে মাসে আমরা 1000 করে টাকা দেবো, আর 1000 টাকা তুই বাড়িতে পাঠিস মেয়ের জন্য, আর তুই আমার সংসারে কাজ কর। তা আমি বললাম যে না আমি তো আপনার সংসারে কাজ করার জন্য আসিনি, আমি একটা চাকরি করবো, আমি তো এমন তো না যে অশিক্ষিত, আমি যতটুকু লেখাপড়া করেছি তাতে আমি একটা গার্মেন্টস হলেও খুঁজে নিতে পারবো। পরে এই কথা বলার পর বলছি যে মুখে মুখে কথা বলিস কেন, তো বোনের মুখের উপর কথা বলতে দেখে আমি নিয়ে আসছি যেন বোন হয়তো খারাপ, আমি তো দেখতেছি তুই ভালো না আমার বলতেছে। আমি কই দেখেন আমি ভালো আছি, কিন্তু ঢাকা শহরের মানুষগুলি আসলে ভালো না, মানে ওরা চায় ওদের মতো করে আমাকে চালাইছে কিন্তু আমি তো ওদের মতো করে চলতে পারি না, তাই আর কি আমি সবার কাছে খারাপ হয়ে যাচ্ছি। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুই যেটা ভালো মনে কর। পরে রাতটা থাকলাম, 2-1 দিন গেছে, যাওয়ার পরে একটা মেয়ের সাথে আমার যোগাযোগ, ওই বাসায় আসা যাওয়া করে একটা মেয়ে সেলিনা করে নাম, মেয়েটা কালো হলো, মেয়েটা অনেক ভালো আছে আর কি। তা ওই মেয়েটা আমি বলতেছি যে দেখ বোন এরকম এরকম করে ঢাকা শহরে আসলাম, আজকে প্রায় 1-2 মাস হয়ে চলে যাচ্ছে, তা আমি তো এখনো চাকরি পেলাম না, আর আমার উল্টো নিজের টাকা খরচ হইতেছে। তো বলতেছে কি একটা কাজ করে, বাড়িগুলো যে কয় টাকা হবে বল, আমি দিয়া দিই, তুই আমার সাথে চল, আমি একাই থাকি, রুমে একা থাকি, আর আমি কাজ করে খাই। কি কাজ করে খাচ্ছে? বলতেছে আমি হোটেলে কাজ করি, হোটেলে তরকারি পাতি কাটি আর রান্না বান্না করি। বলছে তো ওর কাছে যাই, ওখানে থাকি, চাকরি করি, করার পর একটা প্রিন্টের কাজ করি।
মানে আমি যেটা বুঝতে পারছি যে নারী ছাড়া একটা মানুষ, না স্বামী সংসার, না নিজের বাবা মা, যেখানে যাকে পাচ্ছেন সেখানে তাকে জড়িয়ে ধরে একটু ভালো করে বাঁচার চেষ্টা করছি,
চেষ্টা করতেছি। কিন্তু ওই মেয়েটার ওখানে থাকলাম প্রায় মাস দিয়ে চলে যায়। যাওয়ার পর ওই মেয়েটার ওখানে থাকতে থাকতে হঠাৎ করে আমার টাকার প্রয়োজন হয়। রুম ভাড়া খাওয়া, যে কয় টাকা ইনকাম করছি রুম ভাড়া খাওয়া করে দিয়ে শেষ। এখন আমার বাড়িতে টাকা পাঠানো লাগবে 1,000, আর আমি টাকাই পাচ্ছি না, যে কোথায় পাবো টাকা?
কত টাকা?
1,000 টাকা বাড়িতে দেওয়া লাগবে।
আচ্ছা,
কিন্তু এখন আমি কারোর কাছেই 1,000 টাকা পাচ্ছি না। কারণ আমি যে আগে যখন বিয়ের আগে ঢাকা থেকে গেছি, ঢাকায় যে বিয়ে হয়েছিল, যে বাসায় থেকে যে বাড়িওয়ালা লিটন ছিল না, সেই লিটন ভাইয়ের সাথে আমার হঠাৎ করে ওইখানেই দেখা। ওই দিনই দেখা হওয়ার পর আমি লিটন ভাইয়ের সাথে কথা বললাম, বলার পর আমি বলতেছি লিটন ভাই আমার তো টাকা 1,000 টাকার প্রয়োজন, আমাকে 1,000 টাকা দেবেন? বলতেছে তুমি আমার সাথে সকালে কন্ট্যাক্ট করো, সকালে তুমি আমার সাথে কথা বললো, বলার পর তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো, তুমি 1,000 না, তুমি যে কাজ করলে তুমি দিনের মধ্যে 2,000 টাকাও পাইবে। আমি বললাম কি এমন কাজ? বলছি চলো দেখতেই পারবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সকালে আপনার সাথে যাবো, আমি অফিসার যাচ্ছি।
এই 1,000 টাকা কি জন্য লাগতো বাড়িতে?
বাড়িতে লাগতো হচ্ছে যে মেয়ের খরচা আর আব্বুর
তো, আপনার মেয়ের খরচা?
হ্যাঁ, আমার মেয়ের খরচা আর আব্বুর তো অসুস্থ।
এগুলো একটু খেয়াল করবেন প্রিয় শ্রোতা, এগুলো একটু খেয়াল করবেন প্লিজ।
আব্বুর জ্বর আর কি, বাড়িতে 1,000 টাকা আমার দেওয়াই লাগবে। আর যেহেতু আমার মেয়ে আছে, তারও তো খাওয়া
দাওয়া। মেয়ের বয়স কত তখন?
মেয়ের বয়স আমি যখন আসছি তখন 18 মাস রেখে আসছিলাম, তখন তো 19-20 মাস, দুই মাসেরই ব্যবধান হবে, 20 মাস হয়তো পড়ছিল, রেখে আসছি। তারপর আমি বলতেছি যে এরকম, উনি বলছে যে তুমি যদি কাজ করো তাহলে তুমি টাকা পেয়ে যাবে, 1,000 না 2,000 টাকাও পাইবা। আমি বলতে আচ্ছা ঠিক আছে, যে কোনো কাজের বিনিময় হলো আমাকে টাকাটা দরকার, যেহেতু আর আব্বু অসুস্থ, মেয়ে আছে, মা আছে, ভাই, সংসারে তো আব্বু যেহেতু অসুস্থ তো তার কেউ কাজ করতে পারতেছে না, চলবো কি করো না। আর এর উপর আর আমার মেয়ের মানে প্রতিদিন খাওয়ার বাড়তি খাওয়ার তুই ছিল, যেহেতু আমার যে মায়ের যে স্নেহটা, মায়ের ভালোবাসা, মায়ের যে একটা আদর করে খাওয়ানো, সেটা তো আর আমি খাওয়াইতে পারি না, হয়তো তারা পূরণ করে মায়ের আদরটা। এই জন্য মানে আমার একটু আগ্রহ করলাম যে টাকাটা তাদেরকে আমার তাড়াতাড়ি দিতেই হবে। পরে উনি আমাকে নিয়ে যায় সকালবেলা পোস্তখোলা থেকে আপনার ইকুরিয়া, হাসনাবাদ ইকুরিয়া নিয়ে গেল একটা বাসায়। বাসায় নিয়ে যায়, যাওয়ার পরে আমি দেখলাম যে এখানে দুটো মেয়ে, আর আমাকে নিয়ে একটা অন্য একটা রুমে বসালো। বসার পর উনি লিটন ভাই একটা মেয়ের সাথে কথা বলো, বলার পর মেয়েটা বলছে আচ্ছা ঠিক আছে, ও যদি কাজ করে তাহলে অনেক টাকা পাবে, দেখাচ্ছে না ও 2,000-3,000 টাকায় কাজ করে আমরা পাওয়া দিব, দরকার হলো আমাদের মেয়েদের কাজ অফ রেখো, ওরে দিয়ে কাজ করবো। আমার কাছে আসলো, আসার পর বলতেছে যাচ্ছে তোমার কাজের ব্যবস্থা হয়ে গেছে, তুমি থাকো এখানে, আমি আসতেছি। আমি কাছে আমি তো চিনি না এখানে, আমি কারোর কাছে থাকবো? বলতেছে যে এখানে আপু আছে তিনটে, তিনটার কাছে থাকো, আমি তোমার সন্ধ্যাবেলা এসে নিয়ে যাবো। থাকি, কিন্তু আমি এখনো বুঝতেছি না যে ওই দিনটাই আমার জীবনে সব থেকে একটা বড় মানে একটা কষ্টের দিন আর জীবনে, মানে এত বড় একটা ঝড় যে ওই দিন আমার নাইমে আসবে আমি ভাবতেও পারিনি। থাকলাম, থাকার পর দেখি ওইখানে ছেলেরা আসতেছে, মেয়েরা ঢুকতেছে, রুম থেকে বেরোচ্ছে, এই অবস্থা।
আপনি তো বুঝেই গেলেন যে
আসলে কেন এখানে এসেছেন। আমি বুঝেছি, তো আমি আপুর মেয়েটার নাম ছিল যে ছিল ওদেরকে মানে মেইন ম্যানেজারের মতো আর কি, যে টাকা পয়সা নেয় হিসাব করে, তার নাম ছিল মুক্তা। তাই আমি বলতেছি আপু আমি এখানে থাকবো না, আমি বাসায় চলে যাচ্ছি। তো বলছি যে না তুমি আর এখান থেকে বেরোতেই পারবে না, বললো। পরে একটা লোক আসলো, নাম ছিল কামরুল। লোকটা এসে আমি যখন ওই মেয়েটার সাথে তর্কাতর্কি করতেছি তখন আমার একটা থাপ্পড় মারছে, মায়েরা আমার ওই রুমে আটকায় রাখছে। বলতেছে দেখি তোর কেমন সাহস, তুই রুম থেকে বেরো, তুই আর বেরোতেই পারবি না, আজকে যখন আসছো তার বেরোতেই পারবি না, দরকার হলে তোকে টুকরো টুকরো করে বাথরুমের পাইপ দিয়ে তোর লাশটা ছেড়ে দেবো, কিন্তু তোর তোকে বেরোতে দেবো না। মানে আমি চিল্লাচিল্লি করতেছি, আমি বলতেছি আমি এখানে লোকজন ডাকবো, তোর তো লোকজন কোনো, আমরা এখানে স্থানেও কেউ আসবে না, তোর ডাকছি না। পরে আমাকে থাপ্পড় মারলো, ম্যাডাম রুমে আটকেছে। তারপর একটা ছেলে আসে, ছেলে এসে রুমে ঢুকে, ঢুকার পর তো আর কি যা হয় এভাবে আর কি, আস্তে আস্তে ওইখানে এরকম করে মায়ের খাই, কান্নাকাটি করি,
সারাটা দিন।
হ্যাঁ, এভাবে সারাটা দিন মানে আমার উপর দিয়ে এত একটা ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু আমিও বুঝতেছি যে আমি কি করতেছি। কিন্তু ওই লিটন ভাই আবার আমার ফোনটা নিয়ে নেয় আমার কাছ থেকে, নিয়ে আমার আব্বু আম্মুর সাথে যোগাযোগ করে আব্বু আম্মুরে 2,000 টাকা পাঠিয়ে দিছে, কিন্তু এই বিষয়টা আমাকে কখনো জানতেও দেয়নি। আর আমার থেকে ফোন নিয়ে গেছে, আমার ব্যাগ নিয়ে গেছে, আমি যে কি বের হবো আমার কোনো সিস্টেমই পাচ্ছি না। এভাবে আটকা 3 দিন পর্যন্ত, প্রতিদিন না হলো 10 জন 12 জন রাত্রে দিনে মিলে এরকম করে মানে আমাকে ওখানে আটকে রাখলো 3 দিন থাকার পর আমি চলে আসি মানে কোন রকম ভাবে আফুরে নিয়ে আমি আমার বাসায় আসি বললাম দেখো আমার বাসায় যেতে হবে তাড়াতাড়ি তারপর আমি ওই 3 দিন পরে আমার মনের মধ্যে একটা ঘৃণা জন্ম নিল আর জিদ জন্ম নিল যে টাকার জন্য যদি আজকে আমার জীবন এতটাই হতে পারে তাহলে আমি কেন নিজের থেকে স্বইচ্ছায় এবার নামতে পারবো না আমি নিজে স্বইচ্ছায় নামবো এবার এই কাজে তারপর আমি বেশ ওদের সাথে মিলেমিশে বাসায় আসি এসে ওখান থেকে কাপড় চুপড় যা ছিল সব নিয়ে আমি ওইখানে চলে গেছি যে আমি পুরো একটা না 1 মাস চাকরি করি ওইখানে ওই অবস্থাতেই করার পর মানে আমি টাকার নেশায় পড়ে এমন অবস্থা হয়ে গেছে আমার যে আমি নিজেকেই চিনতে পারি না মানে আমি যে আমার নিজের শরীরের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাটা আমার মধ্যে নেই যে আমি এখন শুধু আমার নিশ্চয়ই একটাই টাকা টাকা ছাড়া আমি কিছু চিনি না পরে 1 মাস এখানে থাকি থাকার পর হঠাৎ করে আমার জ্বর হয় জ্বর হইলে আমি আর কাজ করতে পারি না তখন মুক্তাহু বলতেছে তোর জ্বর যখন তো একটা কাজ কর মেয়েও বাড়িতে আছে মেয়েকেও দেখায় আর তুই একটু সুস্থ হয় তা আমি ওইখান থেকে বাড়িতে যাই যে মানে আরো আসি না ওইখানে
এবার আর একটা বিরতি নিতে হবে ছোট্ট একটা বিরতি এবং ঠিক রাত 12টায় আমি আবারও ফিরে আসছি আমাদের এই অনুষ্ঠানে যোগাযোগ করতে চাইলে আপনি ফোন করুন 09611904904 এই নম্বরে সিক্রেটস সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট লাভ হেট চ্যালেঞ্জ মোটিভেশন লাইস ট্রুথ ইম্পসিবল Virtue, morality, something beyond entertainment. Welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার শুনছেন ঢাকা এফএম 90.4 সিক্রেটস চলছে ময়না হচ্ছে আজকের গেস্ট কথা না বাড়িয়ে ময়নার কাছে ফিরতে চাই আর ইন দ্য মিন টাইম ইউটিউবে চলে আসতে পারেন আমাদের পুরো অনুষ্ঠানটি ডাউনলোড করার জন্য আমাদের ইউটিউবের ঠিকানা youtube.com/dfm904 এই চ্যানেলটি ছাড়া ঢাকা এফএম এর আর কোনো চ্যানেল নেই আর বাকি যারা আমাদের কন্টেন্টগুলো নিয়ে আমি দেখেছি বিভিন্ন পেজে আপলোড করছেন আমরা বেশ কিছু রিপোর্টও করেছি সেগুলো বন্ধও ছিল বেশ কিছুদিন তারপরেও কন্টিনিউয়াসলি অনেকেই করে যাচ্ছেন সবাইকে আমরা সতর্ক করছি প্লিজ এটা করবেন না আমরা যথার্থ ব্যবস্থা যেটা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা কিন্তু নিচ্ছি ওকে আমরা কথা না বাড়ি আপনার কাছে আবারও ফিরছি ময়না হ্যাঁ তারপর
ওই যে বাড়িতে যাওয়ার নাম করে বেরোইছি ওইখানে আর আসিনি ফিরে না আসার পর 7-8 দিন পর আমি আবার ঢাকায় আমার ওই স্থানে ফিরে আসি আগের স্থানে এসে 3-4 দিন থাকি থাকার পর রুবেল নাম ছিল একটা ছেলে ফ্লাক্স লোডের মানে রিচার্জ করতো টাকা পয়সা মোবাইলে বিকাশের দোকানের মতো ওই ছেলেটা আমার দেখে বলতেছে যে কিরে ময়না তুই এখানে কি করছিস এতদিন ছিলি না কইছিলি আমি কই গেছিলাম একটা কাজে আমি এখানে এখন আসছি এই জায়গা এই জায়গায় থাকবো আমি কই হ্যাঁ তো ওর সাথে যখন কথা বলছি একটা ছেলে ওর দোকানের ভিতর বসে আমাকে দেখ যে মানে আমি এখন যেরকম চলি তখন অন্যরকম ছিলাম তখন আমি আর কি যেমন জিন্সের প্যান্ট গেঞ্জি এগুলোই প্রথম ওইখানে থাকা অভ্যাস হয়ে গেছে পরে অবস্থাতে আমার দেখছে দেখে ওই ছেলেটা বলছে এই মেয়েটা কেড়ে তাই মেয়েটা আগে এখানে চাকরি করতো নর্মাল ভাবে আসছিল কিন্তু এখন এই মেয়েটার আর চেনাই যায় না মেয়েটার পরিচয় এখন অন্যরকম হয়ে গেছে ওই বলতেছে তা আমি আবার হাসতে চলে আসছি আইসে বাসায় ঢুকছি ঢুকার পর আমার সেলিনা ডাক দিছে কয়ে তোরে ডাকতেছে রুবেল আমি গেছি আবার ওই দোকানে যার পর ওই ছেলেটা আমার বলতেছে আপু তুমি কি চাকরি করবা আমাকে হ্যাঁ আমি চাকরি করবো কয়ে তুমি কি চাকরি করবা বেতন লাগবো কত তোমার আমি কই বেতন কত লাগবো মানে আমার চাকরি বুঝে তো আপনার বেতন ধরবেন আমার কাজ বুঝে বেতন তাই কি আচ্ছা তুমি খাবারের ডেলিভারি দিবা আর একটা সারাদিন বাসায় থাকতে পারবো সমস্যা নেই তোমাকে ডেলি হাজিরা হবে 500 টাকা শুধু মাঝে মাঝে একদিন পর একদিন খাবার আনবা আরেকটা খাবার পৌঁছে দিবা। আচ্ছা ঠিক আছে, তাও তো ভালোই, আমার জন্য ভালো। প্রতিদিন যদি 500 টাকা খাই আমার মাসে আসে 15,000 টাকা, এমন করে বললো 30 দিনে। তা আমি হিসেবটা মিলাই দেখো, যেন আমার অনেক টাকাই আসতেছে। তাহলে আচ্ছা ঠিক আছে, পরের দিন থেকেই আমাকে ওরা শুরু করালো ইয়াবা, হিরোইন, গাঁজা এইসব নিয়ে যাওয়া আসা করানোর জন্য। তা প্রথম দিন আমাকে নারায়ণগঞ্জ শহীদনগর, শহীদনগর থেকে কিছু চিপস আর কিছু বিস্কিট দিল। দিলে আরেকটা ছেলে আছে আমার সাথে, আমরা দুজনে হাঁটতে হাঁটতে রেল লাইন দিয়ে চলে আসি প্রত্যেকে। প্রত্যেকে এসে ওইখানে আমাকে যে যে ঠিকানা বললাম ওই ঠিকানায় ওই বাক্সটা পৌঁছে দিলাম, খাবারগুলো পৌঁছে দিলাম। দেওয়ার পর 5-6 দিন যায় এরকম করে। আবার কাশপুর পাকিস্তান রোড আছে, পাকিস্তান মেল, পাকিস্তান মেলেতে মেলের পিছনে একটা বাসা আছে, সেই বাসা থেকে এই জিনিসগুলো আনতে হতো। আবার দেখা যায় কমলাপুর স্টেশন থেকে আনতে হতো, ভৈরব থেকে আনতে হতো। আমাকে দিয়ে মানে বিভিন্ন ধরনের মাল আনানো শুরু করলো। তা আর আমিও আস্তে আস্তে সব কিছু জানতে পারলাম, যে এর মধ্যে হিরোইন থাকে, ইয়াবা থাকে, গাঁজা থাকে, তারপর আবার ইঞ্জেকশন থাকে। জানতে পারার পর আমাকে একজন বলতেছে কি যে মানে আমাদের যে আড্ডাটা ছিল, আড্ডার জায়গা, বলতেছে ওইখানে দেখবো পুলিশ আসছে কিনা আজকে দিয়ে। তা আমি দেখতে গেছি পুলিশ, পুলিশ দেখতে যে দেখি যে না ঠিক পুলিশ তো আসছে এখানে। আমি আবার ওদেরকে ফোন করে বলছি যে পুলিশ আসছে এখানে, 3-4টা পুলিশ আছে। তা পুলিশ আবার ওই দিন আমারে ফলো করছে, যখন ফলো করছে আমি পুলিশ দেখা, আমার মোবাইল ছিল 3টা, মোবাইল ছিলাম 3টা। তা আমি যে ফোনটা দিয়ে আর কি সবসময় ওই ওই ব্যবসার লাইনে কন্ট্যাক্ট করতাম, আমি তাড়াতাড়ি করে ওই সিমটা খুইলে আমি আমার নিজের কাছে নিয়ে নিই, মানে নিজের নিজে এমনভাবে রাখি যাতে পুলিশ আমার এই স্থানে না যাইতে পারে। ফোনটা করবে করবে, কিন্তু আমার ধরতে পারবে না। আমি সিমটা খুইলে আমার কাপজামতো নিয়ে নিই, পরে পুলিশ আর আমি কই, আমার তো এখান থেকে যাইতে হলে যে কোনো একটা উদ্দেশ্য দিয়ে যাইতে হবে, যেটা আমি পুলিশ দেখতেছি। তা আমি দোকানে গেছি, ডাউল নিছি, মুসুরি ডাউল নিছি, ডিম নিছি আর আইসক্রিম নিছি 4টা। আমি এমনভাবে নিছি যাতে না পুলিশ যেন আমাকে বলে দেখা যাচ্ছে আমার আইসক্রিম আমি ওদেরকে নিজের থেকে দিয়ে আসবো, না আমাকে বুঝতে পারবে না। মানে আমার মধ্যে এই আইডিয়াটা হয়ে গেছে ওদের সাথে চলতে চলতে। পরে একটা পুলিশ আমাকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলছে তুমি কোথায় যাচ্ছি, আমাকে আমার বাসায় যাচ্ছি। তাই এগুলো আমি কয়েকগুলো দোকান থেকে নিয়ে গেলাম রান্না করার জন্য। সরকার এই গরম লাগতেছে তো আইসক্রিম খাওয়াবে, আমি বললাম হ্যাঁ খেতে পারেন। পরে আইসক্রিম চারজনের চেটে নিলো আর আমার ফোনটা হাতে নিলো, নিয়ে ওনার নাম্বারটা মানে আমার ফোনে দিয়ে আমার ফোন থেকে কল করলো ওনার ফোনে, পুলিশের ফোনে। পুলিশটা আর কি প্রায় বেশি বয়সও না আবার বেশি ইয়েও না, মাধ্যম বয়স হবে। তা আমার বলছিস আচ্ছা ঠিক আছে বাসায় যাও, ফোন দেওয়া দিছি, দিয়ে বলছিস বাসায় যাও পরে কথা বলবো। বাসায় গেছি, যাওয়ার পরে আমাকে ফোন দিয়ে ওই বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করে, এবার আমারে দিয়ে, কিন্তু আমি যে ওই লাইনে সেটা কিন্তু উনি জানেই না।
আচ্ছা আচ্ছা।
তারপর আমাকে ফোন দিয়ে বলে যে দেখ ভাই এখানে কোনো কোনো ব্যবসা কোনো রকম কোনো কিছু যদি কাজ হয় তুমি আমাকে জানাবে। আর আমি মনে মনে করি আমি তো ওই লাইনে, তা আমি আর আপনাকে কি জানাবো, আমি তো আরো উল্টা আপনার থেকেই খোঁজ নিয়ে আমি ওদেরকেই জানাবো যে আপনারা কবে আসবেন না আসবেন, মানে আমার মনে মনে এই পরিকল্পনা। এরকম করে প্রায় মাসখানেক হয়ে যায়। যাওয়ার পরে ঈদ চলে আসে, আমি আবার বাড়িতে গেছি রোজার 5-6 দিন আগে, বাড়িতে যেয়ে আবার বাড়ির থেকে আসছি টাকা পয়সা দিয়ে মারে আসছি। পরে দেয় হঠাৎ করে যেদিন আসবো ঢাকায় ওই দিনকে আমার আবার এই ব্যবসার সাথে জড়িত একটা ছেলের সাথে আমার সম্পর্ক, মানে আমরা যেহেতু জানি একই।
কতদিন আপনার হাজবেন্ডের কি অবস্থা?
এই যে এখন সেই পর্যায়ে যাবো।
জি।
তারপর এখন এই সব করার মধ্যে আমার হাজবেন্ডের সাথে তো যোগাযোগই নেই, পুরো ছিন্ন। পরে আমি যখন গাড়িতে আসতেছি বাড়ির থেকে, আসার পথে আমার এই দ্বিতীয় যে সম্পর্ক হয়েছে যার সাথে, তার সাথে আমার দেখা হবে ওই দিন। তা আমি আবার ফোনে কথা বলতেছি একটা ছেলের সাথে আর কাঁদতেছি যে দেখ আমি মানে কিরকম করে বাড়িতে গেছি আসলাম, দু একদিনের মধ্যে মেয়েটারও কষ্ট ভালোভাবে রাখতে পারলাম না নিজের কাছে, আর মেয়েটাও আমাকে চিনেই না। মেয়েটা যে ওর, আমি যে ওর মা, ও আমাকে চিনেই না, আমাকে দেখলে কান্নাকাটি করে, আমার কাছে আসতেও চায় না। তা আমারও কষ্ট লাগে যে না আমার সন্তান আমার কাছেই আসে না, আমাকেই চিনতে পারে না। তা ফোনে যদি কথা বলে তাহলে আম্মু বলে ডাকে, কিন্তু কাছে গেলে কখনো আম্মু বলে ডাকে না। তা আমারও মনে কষ্ট লাগতে স্যার, আমি ওর কাছে বলতেছি আর কাঁদতেছি। তা ওই দিন আবার গাড়িতে একটা স্টাফ ছিল, গাড়ির স্টাফ, সে আবার আমাকে ফলো করছে বারবার, ফলো করে দেখতেছে। দেখার পরে বলতেছে যে ওই গাড়ির ড্রাইভার কাছে বলতেছে যে দেখ এই মেয়েটা কে না হঠাৎ করে কাঁদতেছে, ফোনে কথা বলতেছে আর কাঁদতেছে। তো বলতেছে গাড়িতে যে কোনো যাত্রী যে কোনো সমস্যা হয়েছে কাঁদতেই পারে, এটা নিয়ে তুই মাথা ঘামাস না। এরকম করে আমরা ফেরিঘাটে চলে আসি। আসার পর ওই ছেলেটা, আমি আবার গাড়ির সাথে দাঁড়ায় আছি ঢালান দিয়ে, আমার বলতেছে যে আমাদের গাড়ির সাথে ঢালান দিয়ে দাঁড়িয়েছেন, গাড়ির রং উঠবে। তেম বলতেছি না, উঠলে কোম্পানির গাড়ির রং উঠবে, আপনার তো কিছু না, আপনার সমস্যা কি? তুমি বলতেছি যে গাড়িটা তো আমাদেরই, আমাদের কোম্পানির, আমরা যেতে স্টাফ গাড়ি। এরকম করে এক কথায় দুই কথায় তার সাথে আমার সাথে অনেক কথা হয়ে যায়। হওয়ার পরে সে আমার সাথে অনেক কিছু কথা বলল, আমরা কফি খেলাম একসঙ্গে ফেরিতে বসে। খাওয়ার পর আমরা ঢাকায় পোস্তখোলা নেমে পড়ি। আমি নামার পর ওনার সাথে আবার আমার ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়ে যায় গাড়িতে বসে। পোস্তখোলায় নামি, আমি বাসায় যাই, থাকি। তারপর একদিন পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের দিন সকালবেলা উনি আমাকে মিস কল দিছে, মেসেজ করতেছে। মেসেজ করার পরে আমাকে অনেক কিছু বোঝাইলো আর কি। আর এর মধ্যে আমি আমার জীবনের কিছু ঘটনা আমি ওকে বলছি। বলার পর ও আর কি আমার প্রতি একটু দুর্বল হয়ে গেছে, যে এত কষ্ট মেয়েটা জীবনে এত কিছু করতেছে, তারপরে হইল। বলার পর ও আমাকে এখন প্রতিদিন ফোন করে, আমাকে বোঝায়, আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। দেখানোর পর আমি ওর কথা মতোই চলি। হঠাৎ করে এখন আমি ওই ব্যবসা ছেড়ে দিব, মানে ওই যে ইয়া বা হিরোইন ব্যবসা, ওই ব্যবসা ছেড়ে দিব। আর এর মধ্যে আমি নিজেও ওই জগতে চলে গেছি। আমিও নিজে সিগারেট খাওয়া শুরু করি, তারপর আপনার মদ খাওয়া শুরু করি, বিয়ার খাওয়া শুরু করি ওদের সাথেই। মানে আমিও মানে মানে আমি যে একটা মেয়ে মানুষ, তখন আমি নিজেই মেয়ে মানুষের মধ্যে ছিলাম না। তারপর ও আমাকে সব কিছু যখন বোঝায়, স্বপ্ন দেখায়, তা আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ব্যবসা ছেড়ে দেবো। তা আমি আবার ওদেরকে যে সরাসরি বললাম যে না, আমি আর তোদের সাথে কাজ করবো না, আমি চলে যাবো অনেক দূরে। তা বলতেছি যে এই রাস্তায় ঢোকা যায় নিজের ইচ্ছায়, কিন্তু কখনো বেরোনো যায় না নিজের ইচ্ছায়। আর যদি বেরোতে হয় তাহলে মৃত্যু সাথে নিয়ে বেরোতে হয়। আমাকে এই কথা বলছে। বলার পর আমি বলছি যা হয় হোক, আমি থাকবো না, বলে এখান থেকে চলে আসি আমার ওই খালার বাসায়, যে বাসায় আমি থাকি। ম্যানেজার খালা আছে, ওনার আসি। আসার পর আমি খালারের সবটাও খুলে বলি যে খালা, এই ব্যবস্থা আমার জন্য আমি কী করবো করো। তা বলতেছি যে তুই তো একটা ছেলের সাথে কথা বলিস, তোর খুব সম্পর্ক ভালো, তো ওই ছেলেটারও বলে দেখ তোর জন্য যদি কিছু করে। তা ওর সাথে কথা বলার পর এক সপ্তাহের মধ্যে আমার আমাকে মারার জন্য এখন ওরা অস্থির হয়ে উঠছে, যে ওই মেয়ে যদি আমাদের হাত থেকে বেরোয় যায় আমাদের সমস্ত গোপন তথ্য বলে দিবে, কারণ ও সমস্ত গোপন তথ্যগুলো জানে। বলে দেওয়ার জন্য এখন ওরা আমাকে বলল, ওরা মানে অন্য অন্য ছেলেদেরকে কন্ট্যাক্ট করলো, যে ওই মেয়েকে যদি ধরে দিতে পারিস তাহলে তোকে 1,00,000 টাকা দেবো, বা আরেকজনকে বলে দিই তোকে 50,000 টাকা দেবো, শুধু ওই মেয়েকে আমাদের হাতে আনা দিবি। তারপর এই নাহিদ হোসেন যে ছেলেটার নাম, আমি যার সাথে গাড়ির সাথে পরিচয় হয়েছে, কিন্তু সে ছিল একজন ড্রাইভার। তা আমি ওকে সবটা যখন বলি, ও বলো কি, তাহলে তুমি একটা কাজ করো, তোমাকে আমি এই মানে একটা ডেট দিলো যে অমুক তারিখ অমুক দিন তোমাকে আমি এইভাবে নিয়ে আসবো, তুমি কি আসবে আমার সঙ্গে? কারণ আমার ছিল তো ওই মুহূর্তে যে আমার জীবন বাঁচানো সব থেকে দরকার, আর আমার একটা স্থানের দরকার। তা আমি ওইখান থেকে ওই দিনকে রাত্রেবেলা সন্ধ্যাবেলায় আমি পোস্তখোলা চলে আসি। আমার পোশাক আশাক চেঞ্জ করে বোর কাপড়ে আমি ওইখান থেকে চলে আসি পোস্তখোলা। আসার পর ওই ছেলেটা দেখে আসতে আমাকে রিসিভ করে, আমাকে ওইখান থেকে নিয়ে সোজা মিরপুরে চলে আসে। এর মধ্যে উনি একটা রুম রাখে, আর রুম রেখে উনি রুমের মানে যে ভাড়াটার সব কিছু দিয়ে রেখে দিছে, জিনিসপত্র নিছে, কিছু খাট নিছে, নিয়ে রাখছে। মানে ওনার মনে পরিকল্পনা রয়েছে যে অন্যরকম, যে উনি আমাকে স্ত্রী মর্যাদা দিয়েই ঘরে তুলবে। গাড়িতে বললো যে ছেলেটা রং উঠে যাবে গাড়ির, সেই ছেলেটাই আমাকে বলছে। বলার পর আমি ওনার সাথে সবকিছু শেয়ার করলাম, আর কোনো কিছু বাধা রাখিনি। ওনার মনে পরিকল্পনা ছিল যে উনি আমি যখন একটা খারাপ মেয়ে আমাকে ভালো করবে, করে উনি ওনার স্ত্রী মর্যাদা দিয়ে আমাকে ঘরে নেবে। তারপর উনি আমাকে সবটা বলে, মিরপুরে আনে, আনার পর উনি রাত্রেবেলা আমাকে সবটা খুলে বললো যে ওনার ফ্যামিলিতে কে কে আছে, ওনার বাচ্চা আছে, বউ আছে, আর মা বাবা সবাই আছে, আর উনি আমাকেও স্ত্রীর মর্যাদা দিয়ে তার কাছে রাখবে। কিন্তু আমাকে হয়তো নিজের মতো করে চলতে হবে, আমি পরিশ্রম করবো, আমার টাকায় কিছু চলতে হবে, আর সে আমাকে সবটা দিবে না, কিছুটা হলেও দিবে। তারপর ওদিন রাত্রেই আমরা দুজনে, উনি বলতেছে যে আমরা দেখো কাগজ কলমে বিয়ে করা মানুষ প্রমাণের জন্য, আর আমরা কিন্তু আল্লাহর কালেমা, যে কালেমা পড়ে আমরা বিয়ে করি, সে কালেমা পড়ে আমরা বিয়ে করবো, সে কোরআন শপথ করে আমরা বিয়ে করবো, আমরা এইভাবেই থাকবো, কিন্তু আমি তোমাকে কোনদিন ছাড়বো না, তোমাকে যতটা পারি ভালো করবো। বলার পর ওদিনকে রাত্রে আমরা কোরআন হাতে নিয়ে দুজনেই নিজেরাই শপথ করি, নিজেরাই বিয়ের যতটা নিয়ম,
ওখানে আর কেউ ছিল না,
না শুধু আমরা দুজনেই ছিলাম।
এইভাবে তো বিয়ে হয় না, আমি যতদূর জানি
বিয়ে হয় না। তারপর মানে বলছে, বলার পর ওই রাত্রেই আমরা মানে ওইভাবে ওই রাতটা কাটাই দিই ওখানে। দেওয়ার পর পরদিন সকালে ওনার একটা বন্ধু রামপুরা থাকে, সে বন্ধুটা আসছে, বন্ধুটা আমার বিষয়ে সবকিছু জানছে, জানার পর আসার পর বলছে যে কাল তো ওকে একটা চাকরি দেওয়া দরকার, তোর এইভাবে থাকতে পারবে না। পরের দিন আবার আমরা দুইজনেই ওই লোকটার সামনে আবার ওই একই শপথ নিলাম,
ওই লোকের সামনে,
হ্যাঁ, যে আমরা আজ থেকে দুজন স্বামী স্ত্রী কবুল বললাম। বলার পরে মানে বলছি যে যতদিন বাঁচবো দুইজন দুজনের থেকেই বাঁচবো, কখন আর কেউ কারো ছিন্ন হবো না। এভাবে
আপনার আগের হাজবেন্ডকে ডিভোর্স না দিয়েই,
হ্যাঁ, ডিভোর্স না দিয়ে আমি এই কাজগুলো করতেছি। করার হঠাৎ করে রোজা চলে আসলো, রোজা শেষ ঈদে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর আমার স্বামী, ওই যে স্বামী ফতম, প্রথম স্বামী আবার ঈদের দিন রাত্রে আমাদের বাড়িতে আসছে, যে আমি বাড়িতে গেছি খুঁজতে। বাড়িতে গেছি
কতদিন পরে আপনার সঙ্গে দেখা হলো?
এক বছর তিন মাস পর,
এক বছর তিন মাস পর,
এক বছর তিন মাস পর সে আমার কাছে গেল। যাওয়ার পরে আমি ওনাকে দেখে মানে আমি নিজেই সহ্য করতে পারতেছি না, মানে আমি ওনাকে এত পরিমাণ ঘৃণা করি এখন, আর এতটা মানে অপছন্দ করি যে ও লোকটা কেন আমার বাড়িতে আসলো। আমি আমার আব্বুর বলতেছি যে তোমরা জানো যে ও আসবে, তাহলে আমিই আসতাম না, তাহলে তোমরা তোমাদের জামাইকে আদর করে পাঠিয়ে দিতে, আমি আসতাম না। কিন্তু আমার এত যে কাহিনী হয়ে গেছে দিক থেকে, কিন্তু আমার ফ্যামিলিতে কেউ জানে না, কারণ মান সম্মানের ব্যাপার নিয়ে আমি আর কি কাউকে কখনো কিছু বলিনি। তারপরে স্বামী আসছে, রাতটা ফার হয়েছে, সকালবেলায় ওনার সাথে আমি পার্সোনাল ভাবে কথা বলতে চাইছি, তো উনি আমার বলতেছি কি বলবো বলো, তো উনি আমার হাত ধরছে, আমি হাত ধরার সঙ্গে সঙ্গে বলছি দেখেন আপনার হাত ধরার মতো কোনো অধিকার নেই আমার গায়ে, একমাত্র একজনেরই অধিকার আছে, সেটা হলো হোসেনের।
একবার ডিরেক্টলি বলে দিয়েছি,
আমি একবার সরাসরি বলে দিছি যে আমার শরীরে টাচ করার মতো একমাত্র অধিকার আছে হোসেনের, আপনার কোনো অধিকার নেই। যে স্ত্রীর খোঁজ নিলেন না আজকে একটা বছর হয়ে গেল, তার গায়ে হাত দেন কোন সাহসে? এই কথা বলার পর সে মানে চোখের পানি ছেড়ে দিছে, চোখের পানি ছেড়ে দিয়েই হাঁটতে হাঁটতে মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে চলে গেছে, যে কাঁদতেছে বসে বসে কাঁদতেছে। আর আমি এদিক থেকে মানে আমি ওনাকে সহ্য করতে পারতেছি না, আর ওনার একটা বড় ভাই ছিল বাহিরে চাস্তবে, সেও আসছে আমাদের বাড়িতে। আসার পর আমি বলতেছি যে দেখেন, আমি ভাইয়ের বলতেছি ভাই আপনারা যে জন্য আসছেন সেটা হবে বৃদ্ধা, আপনারা চলে যান, আমি যাবো না কোনো দিন আর ওই সংসদে, কারণ আমি যে স্যাপাক বা ফালছি সেটা আর আমি কখন তুলে নেবো না। তা ভাই বলতেছি তুমি এত একটা মেয়ে মানুষ হয়ে এত জিদের কথা বললো না, এর জন্য তুমি পরে পস্তাইবা। আমি বলতেছি যা পস্তানোর আমি পস্তাই নিছি, আমার আর পস্তানোর কোনো কিছু বাকি নেই। আমার বলতেছি তুমি এই কথা কেন বলতেছো? আমি কই না, বলার যে কোনো কারণ আছে বলেই বলতেছি। ভাই আর কথা শুনে ওখান থেকে চলে যায় ঘরে। যাওয়ার পর আমি আমার কাপড় চোপড়ের ব্যাগটা গুছাই নিয়ে সোজা আমি হেঁটে বাড়ির পিছনের রাস্তা দিয়ে, ওরা সামনের দিকে আসছে আমার বাবা মাও সামনের দিকে, আমি পিছন থেকে বেরিয়ে পিছন থেকে ডাইরেক্ট চলে আসি বাগেরহাটে আমার ফোনটা সুইচ অফ করে। আর ওদিকে তো সবাই আমাকে খোঁজাখুঁজি করতেছে। বাগেরহাট এসে আমি হোসেনকে ফোন দিছি, হোসেনকে ফোন দেওয়ার পরে হোসেন বলছে তুমি এখানে দাঁড়া আমি আসতেছি বাড়ি থেকে, ওদের বাড়ি থেকে আসতে প্রায় 10-15 মিনিট লাগে। তো ফোন দিছে, ও আসছে, এসে ওখান থেকে আমাকে ওর বন্ধুর বাসায় নিয়ে গেছে, বন্ধুর বাসায় নিয়ে ওখানে রাখছে, রেখে ও বাড়িতে গেছে, বাড়িতে যেয়ে ও আবার বিকালে একসাথে আমরা ঢাকায় আসবো। এদিকে আমার ফোন সুইচ অন করছি প্রায় 5:30-5টার দিকে গাড়িতে ওঠার আগে, তখন আমার আম্মু ফোন দিয়ে বলতেছে যে তুই এরকম করে বাড়ি থেকে চলে গেলি, কিন্তু তোর মেয়ে তো আমরা এখন দিয়ে দেবো, আমরা তো আর রাখবো না, কারণ তুই আমাদের মান সম্মান রাখলি না, তাহলে তোর মেয়ে রেখে আমরা কি করবো? তাই আমি বলতেছি মেয়ে দিয়ে দিবা দাও, দেখি তোমাদের কেমন সাহস, তোমরা মেয়ে দিয়ে কীভাবে থাকতে পারো, মানে আমিও একটু জোর গলায় কথা বলতেছি। তা হোসেন আবার আমাকে জিজ্ঞেস করতেছি যে গাড়ির মধ্যে এরকম করে কথা বললো না, সমস্যা হতে পারে। তা আমি বলতেছি কি করবো, আমি আর এত চাপ নিতে পারতেছি না, মানে আমার চারিদিকে টেনশন যন্ত্রণা, আমি নিজেই এখন অস্থির হয়ে যাচ্ছি। তো বলার পরে আম্মুরে যখন বলছি যে মেয়ে দিয়ে দাও, কিন্তু আমার আম্মু দিবে না, কিন্তু আমার আব্বু ফুলনিয়া যে মেয়ে দিয়ে দিলে হয়তো আমার মেয়ে ওই সংসারে ফিরে যাবে। এই করে ওরাও নাইটে বাড়িতে যাবে, আমার স্বামী আর ওই তার ভাই। তারপর আমার আম্মু কি করলো, আব্বু কি করলো, আমার মেয়েকে ওর আব্বুর সাথে দিয়ে দিছে। দিয়ে দিছে পর আমার আম্মু তো কানতে কানতে অজ্ঞান হয়ে যেতেছে, যে নাতিকে এত আদর করে মানুষ করেন সে নাতিকে নিয়ে যাবো, কারণ আমার আব্বু তো আম্মু তার আব্বুর উপর কথা বলতে পারতেছেই না, যেহেতু দিয়ে দেবে মেয়ে যাবে মেয়ের টানে, হয়তো সন্তানের টানে মাও যদি ফিরে যায়। কিন্তু এটা ছিল মানে আমার আব্বুর ধারণা, কিন্তু আমার আম্মু জানে যে না, আমার মেয়ে যেটা করে সেটা করেই সারে, আর যেটা বলে সেটা বলেই করে। আমার আম্মু এই বিশ্বাসটা আমার প্রতি ছিল আর কি, যে ও এক দিদি, যা করবে তাই করেই সারে। তা ওরা মেয়েকে দিয়ে দেয়, কিন্তু আমি জানি না যে মেয়েকে সত্যিই দিয়ে দেবে। মেয়েকে যখন নিয়ে ওরা চলে গেছে কিশোরগঞ্জ, তখন আমাকে বলে যে আমি বলছি যে মা মরিয়াম কই, ফরজন ফরজে মরিয়ামের সাথে আমি কথা বলবো, কারণ কি তোর আব্বু তো তোর মেয়ে দিয়েই দিছে, এখন আর কার সাথে কথা বলবি? এই তো আমার কাছে মানে মন মানসিকতা আসছে যে যে মেয়ের জন্য এত কিছু করতেছি, নিজের জীবনের চিন্তা ভাবলাম না, আর সেই মেয়ে কিনা আজকে তোমরা দিয়ে দিলে, তাহলে তোমাদের সাথে আমি আর কোনো যোগাযোগই রাখবো না। এই বলে আমার আব্বুমির সাথে প্রায় 5-6 মাস যোগাযোগ বন্ধ করে দিই। দিয়ে আমি কান্নাকাটি করি, কাজ করি, মানে অন্যরকম হয়ে গেছি, পুরো মানসিক রুগীর মতো হয়ে যায়। কিন্তু নাহিদ আমাকে সবসময় বোঝাতো, সবসময় করতো।
কোন নাহিদ এটা?
আর ভালো ব্যবহার করবা, আগের মতো কোন রকম ব্যবহারও করবা না, চলাফিরাও করবা না, পাঁচক্ত নামাজ পড়বা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। কিন্তু আমি নামাজ পড়তাম, 2 দিন পড়তাম, 3 দিন পড়তাম, পরে আর মানে মাথায় কাজ করতো না, আমার অতীত নিয়ে কথা বলে আর আমাকে মারে। হ্যাঁ, এই নাহিদ আর কি আমাকে অতীত নিয়ে কথা বলে মারে। আর ও যদি আমাকে ডাইনে হাঁটতে বলে আমি বাইরে হাঁটি। যে আমি যখন মারি খাই তাহলে আমি তো সোজা পথে চলে মারি খাবো না, বাঁকা পথেই চলে মারি খাবো। আর আমি যে কাজ করি না ও আমাকে সেই কাজে সন্দেহ করে বেশি। চাকরি করতে যায় 10 জনের সাথে চলতে গেলে কথা বলতেই হয়, কিন্তু ও সেই কথা বলাটাকে ও অন্যরকম ভাবে নিয়ে নেয়। যে হয়তো দেখা যাচ্ছে ও আবার মনে হয় ওই লাইনে চলে গেল, আবার মনে হয় ওই ছেলেদের পাল্লায় পড়লো। এরকম করে সন্দেহ বাড়তে থাকে, ঝগড়াঝাটি মারামারি শুরু হয় থাকতে থাকি। হঠাৎ করে আমি আমার অনেক পুরনো আর কি, পুরনো বলতে মানে ওই ওই পেশার মধ্যেই থাকা একটা ছেলের সাথে পড়েছে আমাদের বাড়িতে, হিন্দু ছেলেটা। তো ওর সাথে আমার সাথে মোবাইলে যোগাযোগ করে আমি চিটাগাং চলে যাই, এই সংসার ছেড়ে। আবার
বিরতির সময় হলো। প্রিয় শ্রোতা, আরেকবার বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি 2 মিনিটের বিরতি। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. Welcome back once again. আপনারা শুনছেন Dhaka FM 90.4. আমি RJ Kibria রয়েছে আপনার সঙ্গে। সিক্রেটসে আজকের গেস্ট হচ্ছে ময়না। কথা না বাড়িয়ে ময়নার কাছে আবারও ফিরছি। ময়না, তারপর
চিটাগাং চলে গেছি, যাওয়ার পর সেখানে থাকি। কিন্তু এই নাহিদকে ছাড়া আমি মানে চলতেই পারি না। আমি যতই যা করি না কিন্তু একদিন দুদিন গেলে আমি আর ওর কথা না মনে করি আর চলতে পারি না। মানে ওকে ছাড়া এখন আমি আর থাকতেই পারি না। একটা দিন যদি না দেখি মনে হয় কি কত বছর মনে দেখি না, মানে নিজের সন্তান বলে থাকতে পারতেছি কিন্তু ওকে ছাড়া থাকতে পারতেছি না, এমন অবস্থায় আমার দাঁড়াই গেছে। তারপর ওই চিটাগাং যে একদিন থাকি, থাকার পর আমি ওর কাছে ফোন করি। ফোন করার পর ও কান্নাকাটি করে অনেক, বলে যে তুমি যা করতেছো ভালো করতেছো না, তুমি একটা মুসলমান মেয়ে হয়ে কেন হিন্দু ছেলের কাছে গেলে, তুমি ফিরে আসো, তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম, তুমি কালকে সন্ধ্যা 7টার মধ্যেই তুমি ঢাকায় থাকবা, তা না হলে হয়তো ওর জীবন দিয়ে দেবে, না হলে অন্য একটা একটু কিছু করে বসবে। তা আমি আমার এই ভয়টা পেয়ে যদি যে আমাকে এতটা ভালো বানাইলো, যে আমাকে এতটা ভালোবাসলো, ভালোবাসার অর্থ বুঝাইলো, ভালোভাবে বাঁচার অর্থ বুঝাইলো, তাহলে তার কথা শুনেই চলে যায়। তো চিটারাং থেকে আবার ওই হিন্দু ছেলেটা অফিসে গেছে, আমি ওইখান থেকে আবার চলে আসছি ওকে না জানে। ঢাকায় আসছি, আসার পর আমি আবার ওইখান থেকে যে মামার বাসায় ছিলাম, হিন্দু ছেলের মামার বাসায়, মামার বাসার থেকে একটা সিঁদুরের কৌটা আমার সঙ্গে নিয়ে আসি, যে ও যদি আমাকে কোনোরকম মারধর করে তাহলে আমি বলবো কি যে আমি এই হিন্দু ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমার সিঁদুর পরানো হয়ে গেছে, মানে ওকে মিথ্যা বলবো। আমার মনে মনে অবস্থা করে আমি সিঁদুরের কৌটা নিয়ে আনার পর ও আমাকে শাহবাগ থেকে ওর গাড়ি নিয়ে, ও যে প্রাইভেট কার চালায় সে গাড়ি নিয়ে আমাকে আনতে যায়।
মানে ওর প্রাইভেট কার ছিল?
হ্যাঁ, প্রাইভেট কার চালাইতো। আমি তার নামটা উল্লেখ করবো না যার গাড়িটা আর কি, যেহেতু সে একজন ডাক্তার, তার নামটা উল্লেখ করার
প্রয়োজন নেই। হ্যাঁ,
প্রয়োজন নেই। তারপর ও আমাকে ওখান থেকে নিয়ে সোজা বাসায় আসে, বাসায় এসে রুম খোলে, রুমের দরজা লাগায়, আমাকে অনেক কথা জিজ্ঞেস করে যে আমি কিনা ওইখানে কোনো ফিজিক্যাল সম্পর্ক হয়েছে কিনা কারোর সাথে, মানে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করছি কিনা, মানে সব কিছু জানা বলে আমি বলতেছি না, আমি গেছি একটা দিন, গতকালকে দিন নিয়ে গেছি আর একটা দিন থাকছি আর একটা থাকছি চলে এসছি, শুধু মামা আমাকে ঘুম থেকে ডাকার জন্য হাত ধরে টানছিল, ঘুম থেকে ডাকার জন্য, এটা স্বাভাবিক ডাকতেই পারে, আর হাত ধরে টান দিচ্ছিল যে ময়না এদিকে, আর হয়তো কিসের জন্য ডাকছে সেটা তো আমি বুঝতেই পারিনি। তারপর ওখানে চলে আসি ঢাকায়, আসার পর যখন ও রুমে ঢুকাইছে আমার, ঢুকানোর পর ও দেখি রুমে তালা মারছে, ভিতরে তালা দেওয়ার পর আমার মনে একটা সন্দেহ লাগলো যে ওকে আমার সাথে কোনো রকম গ্যাঞ্জাম লাগবে না, মারবে আমারে, আমার মনে সন্দেহ লাগছে কারণ ওর তো অভ্যাসই আছে মারার, এরকম যখন মারার এই অভ্যাস। তালা বন্ধ করার পর আমাকে অনেক কথা জিজ্ঞেস করছে, করার পর আমি উত্তর দিচ্ছি, দেওয়ার পর লাস্ট টাইম ওরে মানে ও এমন পর্যায়ে নিয়ে গেছে কথাগুলো রে যে আমার আগের অতীতে পুরো নিয়ে যাচ্ছে। পরে আমি ওকে বলতেছি দেখো আমি তোমার একটা জিনিস দেখাই, তুমি আমার সাথে এরকম করতেছো না, আমি আর তোমার সংসার করবো নেই, দেখো সিঁদুরের কৌটা আমাকে সিঁদুর পরাইছে। পরে ওই সিঁদুরের কৌটা হাত থেকে থাবা দিয়ে নিয়ে আমার সারা গায়ে মাইরা দিছে সিঁদুর, মাইরা দিয়েই হাতের কাছে ছিল একটা শিকল, শিকল দিয়ে আমারে এমন বাড়ি শুরু করছে, আমি মানে চিৎকার শুরু করছি বাড়ি দেওয়ার, তো পাশের রুমের আফা বাড়িগুলো আনতে ছিল তারা চিৎকার শুনে চলেছে, কিন্তু শিকলের একটা বাড়ি দিয়ে পড়ছে আমার মাথায়, আর মাথাটা পুরো ফেটে গেছে ওই শিকলের বাড়িতে, মাথাটা ফেটে গেছে কিন্তু আমি টের পাচ্ছি না যে আমার মাথা ফাটছে কিনা। পরে মাথা ফাটার পর ও আবার আমার এই ডাইন হাতের আঙ্গুলটা দু একটা চাপ দেয় উল্টোভাবে, চাপ দিলে পুরো আঙ্গুলটা মনে করলাম যে ভেঙেই গেল বুঝি, চাপ দেওয়ার পর ও রুমের দরজা খুলছে মাইরাটেরা, দরজা খুইলা এখন বাড়িগুলো আনতে অন্তত দরজা খুলতেই হবে, দরজা খুলছে খুইলা বাড়ি, আমি আবার রুম খোলার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে অন্য রুমে গেছি, তো অন্য রুমে গিয়ে যখন আমি বসে আসছি তখন আমার এই বাম সাইড দিয়ে রক্ত ভেসে যাচ্ছে, আর আমি যে শুয়ে পড়ছি শুয়ে পড়লে আমার মাথার রক্ত সব ওই চাদরে লাগতেছে, তখন আমি টের পাই না যে আমার মাথা কাটছে না ফাটছে। পরে ওই ওই আফুর নাম ছিল হালিমা, তা হালিমা আফু আবার চিৎকার দিয়েছে সে কিরম হয় না তোর মাথা, এগুলো কি তোর মাথাতে রক্ত এসেছে কেন? পরে আমি বললাম কই আমি তো জানি না। পরে একদিকে মানে সিঁদুরের রঙে গা লাল হয়ে গেছে আর একদিকে রক্ত। তারপর ওই আন্টি আর হালিমা আপা দেখলো, দেখে আমার মাথাটা বাইন্দা দিল হাত দিয়ে, চাপ দিয়ে আর একটা উন্না দিয়ে বাইন্দা দিল যে রক্ত আর মানতেছে না, ফাটছে অনেক মানে না রক্ত কি করবো। পরে যেই বলছে যে নাহি তুই ময়না রে কি করলি, তো ময়না তো মাথা ফেটে গেছে, ও ঘর থেকে এক লাভ দিয়ে আমার ওই ঘরে যেয়ে ধরে আনছে আবার আমার রুমে আনছে, আয়না আমার মাথায় একটা গামছা বাইন্দা, আমার রুমের ভিতর তালা দিয়ে থুলো থুই আমার হাত বানলো পা বানলো, ওই অবস্থাতেই আমার হাত দুটো বাঁধছে উল্টাভাবে পিছন দিক নিয়ে আর পা দুটো বাঁধছে, বাইন্দা মাথায় আবার গামছা বাঁধছে, বাইন্দা ও রুমে তালা দিয়ে থুই চলে গেছে, যে ডাক্তারের দোকানে গেছে তোলা স্যাবলন মলম মানে যত যা লাগে আর কি সব কিছু বাসায় নিয়ে এসছে, আইনে ওই আবার আমার চিকিৎসা করতেছে, মাথায় তুলা দিয়ে মুস্তাছে রক্ত টক্ত রক্ত বন্ধ করে দিচ্ছে, মানে সবাই বলতেছে ডাক্তারের কাছে নিন, কিন্তু ও তো আমার ভয় পাচ্ছে যে ডাক্তারের কাছে নিলে তো হয়তো যে কোনো একটা কিছু বলতে পারে, ও আমাকে ডাক্তারের কাছে নিবেই না, নানার জন্য ওইভাবে ওরকম করে আমাকে সুস্থ করে তোলে, আমি হাঁটতে পারি না চলতে পারি না, ডাক্তারের কাছে নিয়ে যায় ওষুধ আনে খাওয়ায় পুরোপুরি সুস্থ করে, ভালোভাবে জীবনযাপন শুরু করি ওই দিন থেকেই। তারপর থেকেই মানে আমার জীবনে এমন একটা শিক্ষা হইলো যে আমি আর কোনো ছেলেদের সাথেই কথা বলবো না ওই মান খাওয়ার পর। পরে এইভাবে থাকতে থাকতে প্রায় বছর খানিক হয়ে যায়, প্রায় 2 বছরই হয়ে গেছে ওর সাথে সংসার এরকম করে, কিন্তু এদিকে আমার মেয়ের খোঁজ খবর আমি নিই মাঝে মাঝে ফোন করে, মেয়ের তাতি আছে আমার সে বড় যা তার সাথে কথা বলি যোগাযোগ করি, মামা শ্বশুর আছে তাদের সাথেও কথা বলি যোগাযোগ করি, পুরো মানে সব কিছুই ভালোভাবে চলে। হঠাৎ করে ওর বউ ঢাকায় আসবে, আমার নাহিদের বড় বউ ঢাকায় আসবে, ঢাকায় আসবে তখন বলছে, এখন বলতেছে আমার রুমে এসে থাকবে আর আমাকে সদ্য বেশি অন্য রুমে থাকতে হবে, আমার স্বামী আমাকে এই কথা বলতেছে, বলার পর আমি বললাম যে তা আচ্ছা ঠিক আছে আমি তোমার সব কথাই মানবো, তুমি যেহেতু আমার জন্য এত কিছু করেছো আমি তোমার এই কথাটা মানতে রাজি, আজকে তোর বড় বউ আসলো ঢাকায়। আসার পর যখন আমার রুমে থাকতেছে রাত্রেবেলা, আমার দেখে মানে আমার এত কষ্ট লাগতেছে যে আমি বলার বাইরে। যে আমার স্বামী আমার চোখের সামনে আরেকটা মেয়ে নিয়ে রাতে ঘরে ঘুমাবে, তাও কিনা আমার বিছানায় আমার রুমে। তারপর আমি অন্য রুমে থেকে শুধু কান্নাকাটি করতেছি, আর আমার স্বামী আমাকে ইশারায় বুঝাইতেছে যে তুমি কান্দো না। আর ওর মেয়ে আমারই কোলে, তখন ওর ওই মেয়ে আমার কোলে, আমি নিতাছি ঘুরতাছি, কিন্তু আমার তো কষ্টে বুকে ফাটিয়ে দিতেছি যে আমি কি করতেছি। আর বাসার সবাই আমারে বলতেছে যে তুই একটা মেয়ে হয়ে কি করে এত কিছু সহ্য করতেছিস। কিন্তু তারপর আমি সমস্ত কিছু মাইনে নেই, নেওয়ার পর ওর ওই বউ বাড়ি চলে যায়। যাওয়ার পর ওর সাথে আমার অনেক ঝগড়া ঝগড়া করলাম আমি, যে তুমি এরকম করো আমার সাথে, আমি তোমার সাথে আমি সন্দেহ কাজ করুন তো করিই না, তাও তুমি আমার সন্দেহ কর। আর আমার সামনে যে তোমার বউকে নিয়ে আমার রুমে থাকলে সেবেলায় কোনো অপরাধ না, শুধু আমারটাই অপরাধ ধরো। আমি যদি একটা ছেলের সাথে ভালো কথা কইলে অপরাধ ধরো, খারাপ কথা দিলে অপরাধ। মানে এই বিষয় নিয়ে পারিবারিকভাবে অনেক ঝগড়া হয়। ঝগড়ার পর ও আমাকে মারে, আবার যখন মারে তখন আমাকে মাইরে টেরে পরে একদিন পর আমাকে বাজার করার জন্য টাকা দেওয়া যায়। আমি কি করি, বাজার করার টাকা দিয়ে আমি বাড়িতে চলে গেছি পলায়। বাড়িতে যে আমার পুরো সিদ্ধান্ত যে আমি আর আসবোই না ঢাকা, আর ওর সাথে কোনো যোগাযোগ করবো না। তারপর বাড়িতে থাকি এক মাসের মতো, 1 মাস 25 দিনের মতো থাকি। থাকার পর এখন দেখি যে না, ওরে ছাড়া আমার জীবন চলতেছেই না, আমি ভালো থাকতে পারতেছি না, মন শুধু ওর কাছেই থাকে সারাক্ষণ। যে ও তো আমার যতটা আঘাত দিয়েছে তার থেকে দ্বিগুণ তো ভালোবাসছে, আমাকে ভালো করছে, ভালোভাবে বাঁচা শেখাইছে। মানে ওর ভালোর দিকটা মনে করতে গেলে আমার আমার সবকিছু ভুলে যেতে হয়, আমার কষ্টের দিক কথাগুলো। তারপর আস্তে আস্তে যোগাযোগ করতে করতে আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পর আবার আমার গাড়িতে যখন আমি বাড়ি যাই, তখন আমার গাড়িতে একটা ছেলের সাথে যোগাযোগ হয়, গাড়ির হেল্পার ছিল সে। যোগাযোগ হওয়ার পরে আমি বাড়ি থেকে যে পলায় আসবো, আসার জন্য এখন তো আমার কারোর তো একটা স্থান ধরতে হবে যে আমি ঢাকায় আসবো। আমার কাছে টাকা পয়সাও খুব কম, টাকা পয়সাও নাই বেশি একটা। তা আমি আমার এই নাহিদের কাছে ফোন না করে আমি ওই ছেলেটার কাছে ফোন করে ওর সাহায্য চাইছি। তো আমার বলছে তুমি রাত্রেবেলা আসবা পলায় বাড়ি থেকে, তো একটা ছেলের কাছে একটা পরিচয় নিয়ে তো থাকতেই হবে একটা বাড়িতে, তুমি আর আমি স্বামী স্ত্রী পরিচয় নিয়ে থাকবো। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে থাকবো। থাকার পর ওই ছেলেটার সাথে আমি ওই রাত্রে ওইখানেই স্বামী স্ত্রী পরিচয় দিয়ে থাকি। থাকার পর পরের দিন নাইটে, পরের সারা দিন থাকি, রাত্রেবেলা আমরা গাড়িতে ঢাকায় আসি। ঢাকায় আসার পর ওই ছেলেটা আমাকে ওর মামির বাসায় নিয়ে রাখে, কারণ তুমি মামির বাসায় থাকবো কাজ করবো। আমি করি না, আমি মামির বাসায় থাকুন, আমি মিরপুরেই যাবো, মিরপুরে আমার কাজ আছে, আর আমি ওইখানে গেলে হয়তো ভালো থাকতে পারবো। মিরপুরে আমার একটা বান্ধবী ছিল সুরমা নাম করে, সে বান্ধবীর বাসায় আসি। আসার পর মানে এদিকে তো নাহিদের সাথে প্রায় সম্পর্ক শেষ, তারপরও মাঝে মাঝে ফোনে কথা হয়। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা ভাবি যে ভাঙায় নিলে হয়তো ভালো হবে। বান্ধবীও বোঝায় নাহিদকে, ডাকে ওর বাসায়। ডাকার পর দুজনের সামনাসামনি অনেক কথা বোঝায়, অনেক কিছু বোঝায়। বোঝানোর পর নাহিদের সাথে আমার আবার সম্পর্কটা জোড়া লাগে। এই 2017 সালের আর কি, 2017 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমরা রুম নিই, স্বামী স্ত্রী রুম নিই, নিয়ে থাকি আমরা বেশ 1 বছর ভালোভাবেই চলে সংসারটা, অনেক ভালোভাবেই চলতেছে। কিন্তু তার মধ্যে ফেব্রুয়ারি মাসে যখন রুম নিব, তখন ও আমাকে বারবার একটা কথা বলতেছে তার আগে, যে দেখো তুমি যা করতেছো ভাইবে চিন্তা করো, আমি কিন্তু তোমাকে 1 টাকাও দিতে পারবো না। তা আমার মাথায় চিন্তা করতেছে যে 1 টাকা না দে না দেখ, আমি গার্মেন্টস করতে পারবো, গার্মেন্টস করে আমার সংসার আমি চালাতে পারবো, কিন্তু ও তো আমার পাশে থাকবে। তা এর মধ্যে আবার ওই ফেব্রুয়ারি মাসের আগে ও আমাকে মারে, মানে আমারই একটা ভুলের জন্য। ও আমাকে একটা কথা জিজ্ঞেস করিস, আমি ওর কাছে না স্বীকার করছি যে না আমি এই কাজটা করিনি, কিন্তু আসলে যে এই অন্যায়টা আমি কইরে আসছি বাড়ির থেকে, কিন্তু ও জানে, ও জানতে পেরে আমাকে বারবার দিয়েছে। কিন্তু ও যখন আমাকে কোরআনের দোহাই দিয়ে বললো যে তুমি কি কোরআন হাতে নিয়ে বলতে পারবা, তাই আমি বললাম যে না আমি এই কথাটা বলতে পারবো না। তখন আমার সত্যটা ওর কাছে স্বীকার করে নিলাম। নেওয়ার পর ও আমাকে এমনভাবে মারলো, আমার বাম পাশের চোখের নিচ পুরো কালো হয়ে যায় রক্তে, আবার ঠোঁট মুখ অনেক দাগে ঘুরে যায়, মানে সব রক্তের স্পট। আমার হাত একটা মানে এমনভাবে ব্যথা দিছে, হাত ফুলে উঠছে ডাইন হাতটা। অফিসে গিয়ে সবাইরে বলছি কি যে আমার কলপারে পড়ে গিয়ে এই অবস্থা হয়েছে। কিন্তু ও আমার সাথে মারার পর আমাকে আমার নাকের উপরে এমন জোরে একটা বাড়ি মারে ইট দিয়া, তা আমার নাকটা আর কি মানে রক্ত বেরোত নাকের উপর দিয়া। পরে আমি এখন কি করব, মানে ও ফোন বন্ধ করে দিচ্ছে, আমার ফোনটাও নিয়ে গেছে, এখন আমি কি করব মাথায় কিছু আসে না। আর আমার এই বান্ধবী বোঝায় কাকে ও ঠিকই আসবে তোর কাছে, তোর বিশ্বাস যেহেতু আছে ও ঠিকই তোর কাছে ফিরে আসবে। আসার পর আমি ও তাও ওর পিছু পিছু আমি রাস্তা পর্যন্ত গেছি, ওই রাস্তায় যাওয়ার পর ও আমাকে মারছে রাস্তায় ফেলায়, রাস্তার আমাদের গেটের সামনে গিয়া মারছে, মায়েরা এমন মার দিচ্ছে আমার, আমি পুরো অজ্ঞান হয়েছি এখানে। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার এই বান্ধবী বাসার থেকে বেরিয়ে আসে যে ও এতক্ষণ হয়েছে গেছে এখনো আসতেছে না কেন, আসে দেখে আমি রাস্তার ভিতর অজ্ঞান। পর আমার বান্ধবী আর তার বোন আর একটা মেয়ে ছিল, সে মেয়েটা আমাকে ধরে উঠেছে, ওঠানোর পর ওই নাহিদ বাসায় না গিয়া আবার ফিরে এসছে এখানে, আইসে যখন ওরা আমাকে তুলছে আমার জ্ঞান ফিরাইছে তখন ও আইসে আবার আমার পেটে লাথি মারছে একটা, আমার নিজ পেটে মানে এত জোরে একটা লাথি মারছে মায়ের, হ্যাঁ নাহিদে মানে এমন জোরে একটা লাথি মারছে, মায়ের বলতেছে তোর জীবনটাই আমি আজকে বের করে দেবো, তুই যাতে আর এরকম কোনো কাজ না করতে পারো। তাও মারছে পরে দেবো, ওরা তিনজনে ফিরাইছে, ফিরে আমাকে নিয়ে গেছে বাসায়। যাওয়ার পর নাহিদরা আমি মানে আমি এখন ওর জন্য পুরো পাগল, ও যে আমাকে এতটা মারছে বা কষ্ট দিছে তা তো আমার কষ্ট মনে হচ্ছে না, তাও মানে ওর জন্যই আমি পাগল যে ওই আমার জীবনে থাকবে আর আমি ওর জীবনে থাকবো, তো আমি ওকে ছাড়তে পারবো না। মায়েরটা চলে গেছে, তার পর দুই দিন পরে আমার নাক থেকে এত রক্ত পড়ে আমি মানে কিছুই করতে পারতেছি না, কি করব, আমার কাছে একটা টাকাও নেই যে আমি নিজের জন্য ডাক্তার দেখাবো, নাহিদও পুরো যোগাযোগ বন্ধ। তারপর আমি হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে মানুষ তো টাকার জন্য কত কিছুই করে, তা আমি না হয় লাস্ট পর্যায়ে একটা ভিক্ষার থালা না হয় আমার হাতে উঠবো, আমি এটাই মনে মনে ভাবলাম যে আমি ভিক্ষা করবো, তাহলে ভিক্ষা করে হলো আমি নিজের জীবন বাঁচাবো, কিন্তু আমি আগের জগতে আর ফিরবো না, আগের মতো আর এই খারাপ কাজ করে টাকা আনবো না, মানে আমার চিন্তাধারণা এটাই আসলো। তারপর আমি অফিস ছুটি নিলাম পাঁচটায় নিয়ে আমার একটা বোরকা ছিল, তখন বোরকাটা মানে নর্মালি গ্রাম এলাকার বোরকা, ওটা পরে মুখটা ভাই দেওনা দিয়া আমি পুরো চলে গেছি, মানে কষ্টে ঠেলে যে কি করবো টাকার জন্য। পরে আমি পুরো মিরপুরে এক নম্বরে মার্কেটে মার্কেটে লোকের কাছে টাকা চাইলাম, টাকা চাওয়ার পর 199 টাকা না কয় টাকা যেন উঠছে, তাও অনেক পরিশ্রমের পর, কিন্তু তখনই বুঝতে পারলাম যে ভিক্ষা করে টাকা ইনকাম করা কত কঠিন আর ওই জগতে থাকার কত সহজ।
ওই জগৎ বলতে যে প্রস্টিটিউশনের যে জগৎটার কথা বলছি,
হ্যাঁ ওই জগৎটা থেকে সোজা একটা কাজ, নিজেই চলে গেলাম টাকা পেয়ে গেলাম, আর এই যে ভিক্ষা করে টাকাটা আনা কত পরিশ্রম, 10 জনের কাছে চাইলেও মনে হয় না যে 10 টাকা মিলে, 10 টাকা মিলে, এরকম করে 199 টাকা হলো। হওয়ার পর ওই টাকা দিয়ে আমি ফ্যাক্সলোডের দোকানে গিয়ে আমি নাহিদকে ফোন করছি।
বিরতি সময় হয়ে গেছে প্রিয় শ্রোতা, আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ, আমি আরজে কিভরিয়া আছি আপনার সঙ্গে, এবং ময়নাকে যদি কোনো মন্তব্য করতে হয় আপনি আসবেন আমাদের ফেসবুক পেজে, ঢাকা FM এর ফেসবুক পেজ www.facebook.com/ilovedhakafm, ঢাকা FM নামে পেজটি আছে, ওখানে ময়নার ছবিও দেওয়া আছে, প্লিজ ইউ ক্যান কমেন্ট। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09611001024, আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024, এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে, সো অপেক্ষা করছি আপনার কলের। ওকে, ছোট একটা বিরতির পর আবারও ফিরছি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality.
Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
Welcome back once again. আপনার শুনছেন ঢাকা FM 90.4. আমি আরজি কিবিয়া রয়েছে আপনার সঙ্গে সিক্রেটসে। আজকের গেস্ট হচ্ছে ময়না। কথা না বাড়িয়ে ময়নার কাছে আবারও ফিরছি। ময়না, তারপর
ফোন করে আমি ওরে সবটা বললাম যে দেখো তোমার জন্য আজকে আমি ভিক্ষা পর্যন্ত করলাম, তাও তুমি আমার ছেড়ে যেও না, আর তুমি আমার যা করতে বললে আমি তাই করবো। তারপর ও আসলে আমার ভিক্ষার কথাটা শুনে অনেক কাঁদলো ফোনে, যে তুই ময়না আমার জন্য কি করলি আর আমি বা তোর জন্য জীবনে কি করি। তাও দুইজন দুইজনের মধ্যে শুধু ভুল বুঝাবুঝি থেকে যায়। পর এভাবে ফেব্রুয়ারি মাসে রুম নিই দুইজনেই, বেশ ভালোই চলি। থাকার পর হঠাৎ করে এই যে প্রায় মাসখানেক আগে ওর বউর সাথে থাকা সত্ত্বেও মানে আমার কোনো খোঁজ খবরই নেয় না, খুব কম ফোন করে, আমি বাসায় আসতে বললে আসে না। আর রেন্টেকারে এখন গাড়ি চালে তো অনেক মানে চাপি, রেন্টেকারে যারা গাড়ি চালে তারা এখন দূরত্ব ভাড়া নিয়ে দূরে যায় ভাড়ার জন্য, তা আমাকে আসতে পারে না, আমাকে এই কথা সেই কথা দিয়ে বোঝায়। তো আমি তো আমি ওকে একটা দিন না দেখলে মনে করেন থাকতেই পারি না, আর এত ভালোবাসি যে আমি নিজের জীবনের থেকে আমি ওকে বেশি ভালোবাসি। এই ভালোবাসার টানে মানে ওকে ভুলতেও পারি না, ওকে সাথে থাকতেও পারি না। তারপর ও একদিন বাসায় আসে, আসার পর আমি আর কি ঝগড়া করি ওর সাথে অনেক, আমি ইচ্ছা করে ঝগড়া করি, মানে সবকিছুই আমার মধ্যে ওই দিন ঝগড়াটা আমার থেকেই শুরু হয়েছে। তো আমি নানান কথা বলছি, বলার পর ঝগড়া শুরু হয়েছে। হওয়ার পর ও আমারও বলতেছি কি যে দেখ এইভাবে সংসার চলে না, তুই হয়তো তুই মুক্তি নে না হয় আমার মুক্তি দে, আমাকে ওই বলছে। একথা করার পর এই কথা বলে আমাকে ফোন ধরন কাটে দিছে। দেওয়ার পর ও একদিন বাসায় আসছে, আসার পর আমি বলতেছি দেখো তুমি আমার কাছে মুক্তি চাইছো তাহলে আমি তোমার এই মুক্তি দেবো, তাহলে তুমি আজকে আবার সেই কুরআন হাতে নাও, নিয়ে আমাকে এই কুরআন শরীফ সাক্ষী রেখে বলো যে আজকে তোর হাত ছেড়ে দিলাম আর তিনবার তালাক বলো তুমি আমাকে। ও ঠিকই ওই দিন আমার চাপে পড়া ও ঠিকই ওই কথাগুলো বলছে, আমাকে তিনবার তালাকও বলছে, আর বলছে যে আল্লাহ আমি যে মানুষটাকে এত ভালো করলাম, যে মানুষটাকে আমি ভালো কইরা আজকে ভালো পথে আনলাম, সে মানুষটাই আজকে আমার হাত ছেড়ে দিতেছে, তো তুমি ওরে ভালো রেখো, ভালো যেন থাকুক। কথা বলে ও চলে গেছে। কিন্তু যাওয়ার পর এখন আমি শুধু ভাবি যে আমি কি করাইলাম ওরে দিয়া, আর আমি বা কি করলাম, কেন করলাম, আমার মাথায় শুধু এই চিন্তা। আমি শুধু কান্নাকাটি করি, খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিছি। খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার পর তো এখন আর মানে ওকে ছাড়াই মানে এত অন্ধকারে ঢেকে আসছিস আমার জীবনটা, আবার মনে হচ্ছে যে আমি এই বুঝি আবার নিঃস হয়ে গেলাম, একা হয়ে গেলাম। তারপরে ওকে ফোন দিই, বারবারে ফোন দিই, ডিস্টার্ব করি, ও ফোনের যন্ত্রণায় মানে ও আমার কথা শুনলে ও দুর্বল হয়ে পড়ে আর আমি ওর কথা শুনলে দুর্বল হয়ে পড়ি, দুজনে দুজনের প্রতি এতটা দুর্বল। হওয়ার পর ও প্রায় 15 দিন আগে শুক্রবার রাত্রে বাসায় আসে, ও আসছিল আমার কাছে থাকার মন মানসিকতা নিয়ে যে আমার কাছে থাকবে, ঠিক হয়তো আমাদের দুজনের মধ্যে ঝগড়াটা ও মিটাই নিবে, আবার কথাগুলো ফিরাই নিবে। কিন্তু আসতো ওই মনে, কিন্তু আমার মনে ছিল অন্যরকম একটা কিছু, যেন ও আসবো, আসলে ওর কাপড় চোপড়গুলো দিয়ে আমি ওকে পাঠাই দিব। তো ও যখন আবার আমাকে ফোনে বলছে যে ও বাসায় আসবে, তা আমি আবার বলছি তুমি বাসায় এসো না আমি ব্যস্ত আছি। এই কথা বললে আমি ফোনটা কাইতে দিছি দিয়া, আমি আমার বান্ধবীর ফোনের সাথে কথা, বান্ধবী আমার ফোন থেকে কথা বলছে, সেই বন্ধুর সাথে আবার আমি কথা বলতেছি আমার বান্ধবীর সম্পর্কে, আর আমার সম্পর্কে জিজ্ঞেস করতেছি আমি বলতেছি। তারপর মানে ওই দিন রাত্রে শুক্রবার যখন ও আমার বাসায় আসবে বলেছে কাপড় চোপড় নিতে, নাহিদ বলতেছে যে আমি তোমার বাসায় চলে আসবো, কাপড় চোপড় আছে আমার ওগুলো নিয়ে যাবো, আমি আর তোমার সাথে যোগাযোগ করবো না। তাই আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। এই অফিসে থাকা অবস্থায় আমার বান্ধবী আবার আমার ফোন থেকে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, বলে সে আবার আমাকে ফোন দিছে, দিয়ে কথা বলতে বলতে মানে আমাদের পরিচয় হইতে হইতে মানে অনেকটাই পরিচয় হয়ে গেল। আমার ফ্যামিলি সম্পর্কে বললাম, আমার বিষয়ে বললাম যে দেখুন আমি এরকম ভাবে আছি, এখন এই পর্যায়ে আছি।
আপনার বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে?
হ্যাঁ। কিন্তু এর মধ্যে নাহিদ আবার আমাকে ট্রাই করে যাচ্ছে, আমার ফোন শুধু ব্যস্ত পাচ্ছে।
বুঝতে পেরেছি।
ব্যস্ত পাওয়ার কারণে ও কিন্তু আরো রাগ হয়ে যাচ্ছে যে আমি যার সাথে যাবো আজকে সম্পর্কটা আবার ঠিক করার জন্য, আর সে কিনা আমার ফোন কাইতে দিয়া অন্য পুরুষের সাথে কথা বলতেছে। আসলে এটা আমারই অন্যায় ছিল ওই দিন, যে আমি কেন ওর ফোন না রিসিভ করে অন্য একজনের সাথে কথা বলতেছি। ও বাসায় গেছে, যাওয়ার পর আমাকে দরজা খুলতে বলতেছে বারে বারে, কিন্তু আমি দরজা খুলি না। নাহিদ আমাকে বলতেছে দরজা খুলতে, কিন্তু আমি দরজা খুলি না। না খোলার পরে ওই প্রায় 10 মিনিট ওকে দাঁড় করে রাখছি বাইরে, দাঁড় করার পরে আমি দরজাটা খুলছি। খোলার পর ও ঘরে ঢুকছে, বসছে, আমার সাথে দু একটা কথা বলছে বেশ ভালোই, আমিও বলছি। তা আমি ও আবার দাঁড়ায় রয়েছে, দাঁড়ানো থাকা অবস্থায় আমি খাটের উপর দাঁড়ায় ওর গলা জড়ায় ধরে ওর পিঠের উপর পড়ছি আমি। মানে যেমন ছোট বাচ্চা যেমন ঘাড়ে ওঠে ওরকম করে আমি ওর ঘাড়ে উঠছি। ওঠার পর আমাকে বলছে তুমি নামো, আমার কষ্ট হচ্ছে, মানে সেদিন তো কষ্ট হচ্ছে। তা আমি নামছি, নামার পর ও দেখলাম ওর ফোন রাখলো, মানি ব্যাগ রাখলো, চাবি রাখলো গাড়ির। রাখার পর যখন হাতের গড়িটা খুলছে তখন আমার মনে সন্দেহ যাচ্ছে যে হয়তো ও আজকে আবার আমাকে মারবে, কারণ আমার ফোন ওয়েটিং পেয়েছে। ও এই কো যে হাতের গড়ি খুলছে তখন আমি দরজাটা খুলে দৌড় দিব বাইরে। অমনি আমার গলাটা চাপ দিয়া আমাকে খাটের উপর শুয়াইছে, শুয়ায় আমার মানে বুকের উপর বসে আমার গলাটা পুরো চেপে ধরছে যে তোকে আর তুই যদি আমার জীবনে না থাকিস আমি আর তোকে অন্য কারোর জীবনে হতে দেবো না। গলাটা যখন চেপে ধরছে আমার তো পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে আর আমি মানে ছুটতেও পারতেছি না যে আমি কী করবো। তখন এমন একটা অবস্থায় চলে আসছি আমার মানে চোখ মুখে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না যে আমি কী করতেছি কী করবো। পরে হঠাৎ করে আমার পাওটা দিয়ে আমি ওকে লাথি মারলাম পিছন দিক থেকে, লাথি মারার পর ও ভুট হয়ে পড়লো খাটের উপর। পরার পর আমি ছুটলাম, ছোটার পর ও আবার আমাকে ধরছে, আমি চিৎকার দিছি। তখন চিৎকার দেওয়ার পর বাইরের থেকে মানে আমাদের বাসার লোকজনই শব্দটা পেয়ে উঠছে, উঠে আমার দরজা টুকাটুকি করতেছে। কিন্তু ও তখনও আমাকে গলা চেপে ধরে বলতেছে যে তুই যদি আমার জীবনে না থাকিস আমি তোকে অন্য কারোর জীবনে যাইতে দিব না। এই কথা বলে আমার ডাইন সাইডের গালে এমন জোরে একটা কামড় বসেছে মানে ওর যে দাঁতগুলো সব আমার গালে বসে গেছে। আবার বলতেছে তুই এই ঠোঁট দিয়ে অন্য কারোর ঠোঁটে মিস করবি আর আমাকে আমি জ্বলবো তোর এই জ্বালায়, তো তোর এই ঠোঁট আমি জ্বালতে দিব না। বলে আমার দুটো ঠোঁট নিয়ে মানে এমন জোরে একটা কামড় দিছে মানে আমার পুরো ঠোঁট রক্তে ভর্তি হয়ে যাচ্ছে। এখন এদিকে গাল দিয়ে রক্ত পড়তেছে, এদিকে ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে। আবার এই ডাইন সাইডের ঘাড়েও একটা কামড় দিছে, সে ঘাড় থেকেও রক্ত বেরিয়ে গেছে। যাওয়ার পর মানে বাইরে থেকে যখন মানুষের চিল্লাচিল্লি করতেছে, করার পর সবাই দরজা খুলছে। ও দরজা খোলার পর আমি দৌড়ে আর কি আমাদের বাথরুমে চলে গেছি। বাথরুমে যাওয়ার পর আমি বসে আছি কিন্তু আমার গাল থেকে ঠোঁট থেকে রক্ত পড়েই যাচ্ছে, যে কামড়ের দাগগুলো মানে বসে গেছে, রক্ত পড়তেছে। সেই অবস্থায় আমি বসা, কিন্তু ও এই ফাঁকে আমি আবার আমার মোবাইলটা আমি চাউলের ড্রামের ভিতর লুকাইছি। কিন্তু ও সেই চাউলের ড্রাম থেকে মোবাইলটা নিছে। তারপরে ঘরের হাঁড়ি পাতিলা সব মানে ভাঙতেছে, গানের যে বক্স সেট সেটাও ভাঙছে, ভেঙে ঠেঙে আমার নাক থেকে নাকফুলটা নিয়ে নিছে, মারের মধ্যেই নিয়ে নিছে। নিয়ে টিয়ে পর ওই রাত্রে ও গেটের বাইরে চলে গেছে, আমাকে ওই অবস্থায় মেরে টেরে বাইরে চলে গেছে। যাওয়ার পর তখন আমি বলতেছি থানায় যাবো ওর নামে কেস করতে, কিন্তু ও আমাকে যাইতে দিবে না থানায়। আমি এটাও বুঝতে পারতেছি ও বাইরে দাঁড়ায় আছে, পরে আমি গেটের উপরে দিয়ে ওইটা দেখি তো দাঁড়ায় রয়েছে। আমাকে বাসার সবাই বলতেছে দেখ এরকম পাগলামি করিস না, ঝগড়া হয়েছে আবার মিলবি, সমস্যা কি? পরে বললাম যে না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, যেহেতু আমাকে এরকম করতে পারে, মারতে পারে আর এই কথা বলে চলে যেতে পারে, তাহলে ওর সাথে সম্পর্ক না রাখাটাই ভালো হবে। বলে আজকে প্রায় 5-6 দিনই আমি এই অবস্থাতেই অসুস্থ নিয়েই কাজ করতেছি করতেছি। ওকে ফোন করি, ও আমাকে একটা কথাই বলছে যে তুই যদি ভালো করার মেয়ে হয়ে থাকিস তাহলে আমাকে ফোন করবি না।
এই হচ্ছে আপনার সিক্রেট, রাইট? কেন গল্প বললেন? এবার আপনাকে আমি প্রশ্নটা করতে চাই, যেটা প্রথমে বলেছিলেন একটা উত্তর আপনি দিয়েছিলেন, আবার পুরো গল্পটা শুনে সিনপসিসটা জানলাম আমরা। বয়স কত বলছিলেন আপনার?
কখন এখন
এই মুহূর্তে
21 বছর,
মানে প্রাপ্তবয়স্ক বাংলাদেশের আইন অনুযায়ী। সো ঠিক আছে, আপনি এবার বলেন কেন এই গল্পটা আপনি লাখ লাখ মানুষকে বললেন?
বললাম যে হয়তো যে আমি জীবনে যে ভুলটা করেছি, ভুলটা হচ্ছে যে আমার প্রথম স্বামীর সংসারে থাকা অবস্থায় আমার সাথে যেটা হয়েছিল সেটা যদি আমি আমার স্বামীর কাছে শেয়ার করতাম বা কারোর কাছে শেয়ার করতাম তাহলে হয়তো আমার জীবনটা এরকম হতো না।
এক্স্যাক্টলি। এবং এখানে আমার বলার যেটা যে স্বামীর সাথে যদি ওয়াইফ এই এই বিষয়টা এরকম বিষয় শেয়ার করে, হাজবেন্ডের উচিত হচ্ছে তার সাথে বন্ধুর মতো থেকে তাকে সাপোর্ট করা, যেটা অনেক সময় হয় না বাংলাদেশের কালচারে, যে কারণেই হয়তো মেয়েরা এই সাহসটুকু করে উঠতে পারেন না, যেটা আমরা আজকের এই যে গেস্ট যিনি ময়না তার জীবনে দেখেছি। আরেকটা ভুল কি?
আরেকটা ভুল হচ্ছে যেমন এই যে টাকার জন্য আমি যদি ওই দিন টাকাটা ওনার কাছে চাইতাম, আগে জিজ্ঞেস করতাম যে কি কাজ বা কিসের চাকরি দিবেন, জেনে শুনে যদি আগে বুঝে যেতাম তাহলে হয়তো আমার জীবনটা এই নরকে যেত না।
আমি টাকার জন্য বরং বলি না, আমি বলি যে পুরো সিস্টেমটাই আসলে ভুল, কারণ আপনি যে দ্বিতীয় বিয়েটা করেছেন সেই দ্বিতীয় বিয়েটা আমার মনে হয় এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। দ্বিতীয় বিয়েটা অন্তত ফ্যামিলির কাছ থেকে, জি আপনি যে হঠাৎ করে কিন্তু সেই জায়গাটায় যাননি, আপনাকে যেতে বাধ্য করা হয়েছে, আপনার কাছে পয়সার প্রয়োজন ছিল, আপনি পয়সা পাননি বলেই আপনি অন্য একটা জায়গায় গেছেন, কিন্তু এই যে পয়সার আকাল তৈরি হওয়া সেটার জন্য তো আপনার দ্বিতীয় বিয়েটা অনেকখানি দায়ী। আপনি যদি লেখাপড়াটা চালিয়ে যেতেন, যে কোনো ভাবে হোক লেখাপড়াটা যদি সামনের দিকে নিতেন, আপনি যদি গার্মেন্টসে জব করতেন, তাহলে তো আপনার এই অবস্থাটা আজকে হতো না।
হ্যাঁ এটা ঠিক আছে, হতো না, কিন্তু মানে আমার তো ওই সময় মানে কোনো রাস্তাই খোলা ছিল না। যে একদিকে ছিল যে ওরা আমাকে 1,00,000 টাকা দিতে দেওয়ার যখন কন্ট্যাক্ট করছে যে 1,00,000 টাকা দিব আর তোমরা ওই মেয়েটাকে আমার সামনে এনে দিবা, আমরা ওকে যা করার পরে করব। কিন্তু এই বাচ্চার জন্য আমি নাহিদকে ধরছিলাম, আর নাহিদকে আমাকে যতটা মানে ভালোবাসা স্নেহ স্ত্রী মর্যাদা দিছে, তাতে আমি দিন দিন ওর প্রতি দুর্বল হয়ে গেছি আর ওর সাথে আমার জীবনটা জড়ায় গেছে।
এখনো কি আপনি নাহিদকে ভালোবাসেন?
এখনো ভালোবাসি বলতে, আর গতকালকে আপনারা যেহেতু আমাকে ফোন করছিলেন, হয়তো উনিই রিসিভ করেছিল ফোনটা, কারণ আমার ফোনটা ওনার কাছেই ছিল। উনি রিসিভ করছে, উনি রিসিভ করার পর উনি আপনাদেরকে আমার নাম্বার দিচ্ছে, দেওয়ার পর আমার সাথে কথা হয়েছে আপনাদের, হওয়ার পর আমি ওনার কাছে ফোন করছি, আমি নাহিদের কাছে ফোন করে রিসিভ করে বলছি যে জীবনে হয়তো কোনো একটা ভালো মুহূর্ত ছিল আপনার কাছে। আর আমি সবসময় বলতাম আপনাদের গল্প আমি আজকে 3 বছর ধরেই শুনি, শোনার পর আমি সবসময় বলতাম, ওর আমি যখন শুয়ে শুয়ে শুনতাম বলতাম যে আমিও না এই গল্পের অনুষ্ঠানে যাব, তো আমাকে বলতো যে তোর ইচ্ছা হয়ে যায় তো আমি তোকে নিয়ে যাবো একদিন, তোকে ওইখানে আমি নিয়েই যাবো। তা ও কালকে যখন আমি ওকে ফোন করি আপনাদের,
এক্স্যাক্টলি এই স্টোরিটা খুব সুন্দর একটা স্টোরি হতে পারতো, গল্প হতে পারতো, আপনারা দুজন মিলে এখানে এসেছেন, আপনি একটা ভালো জায়গায় আছেন, হ্যাপিলি একটা এন্ডিং হয়েছে, হ্যাপি কাপল হয়েছেন, কিন্তু সেই জিনিসটা আপনার হলো না, সেই সব
হলো না। কিন্তু আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে সেই জিনিসটা আবার আমার কাছে হয়েছে আজকে।
কিরকম?
কেননা গতকালকে আমি যখন ওর কাছে ফোন করছি, পরে বলছি, বলার পর ও আমারও বলছে তোমার স্বপ্ন তো একটাই ছিল যে তুমি আমার সাথে ওইখানে যাবা, তা বলছে হ্যাঁ আমি যাবো ওইখানে, বলছিলাম কারণ আপনি কি আমাকে নিয়ে যাবেন, বলতেছে যে দেখো মায়না তুমি আর আমি যত দূরেই থাকি না কেন আমি জানি যে তুমি মৃত্যু রাখ পর্যন্ত শুধু আমারই থাকবে, ও আমাকে বলছে। আর আমি ওইটা বলছি যে দেখো তুমিও হয়তো মিত্র পর্যন্ত আমারই থাকবে, কারণ আমরা দুজনে দুজনকে এত ভালোবাসি যে মনে হয় না যে পৃথিবীতে কোনো মা সন্তানকে এত ভালোবাসি।
না না, এই ইমোশনের জায়গাটা আপনার জায়গা থেকে অনেকখানি রাইট, কিন্তু আমাদের জায়গা থেকে অনেক বেশি ইললজিক্যাল। তারপরেও আমি একটা কথা শেষ দিকে এসে বলতে চাই আজকের এই অনুষ্ঠানে, যে আমাদের দেশে একটা নারীর জীবন অর্থনৈতিকভাবে কতটা ভারসাম্যহীন, এবং এটা আজকে নতুন না, এটা সবসময় আমরা আমাদের অনুষ্ঠানে দেখিয়েছি যে একজন নারী অর্থের জন্য জীবনে কতটা ঝুঁকির মধ্যে যান। এবং আজকে যে ময়না এখানে তার জীবনের যে সিক্রেটসগুলো এখানে রিভিল করলো, কতটা দুরবস্থার মধ্যে পড়ে সে বাধ্য হয়েছে, আমি শুধু একটা কথাই বলতে চাই, প্রতিটি মানুষই সম্ভাবনাময়, প্রতিটি মানুষের জীবনেই ভুল থাকে, প্রতিটি মানুষের জীবনেই অপরাধ থাকে, কিন্তু ওই ভুল আর অপরাধ দিয়ে ওই মানুষের সারা জীবনের অবদান কিংবা সারা জীবনের সমস্ত ভালো জিনিসগুলোকে যদি ঠেকে দেয়া হয়, তাহলে সেটা তার কবর রচিত হলো না, সেটা একটা সম্ভাবনার কবর রচিত হলো। আমরা যেন সেই কাজটি কখনোই না করি। প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের সিক্রেটস, ভালো থাকবেন সবাই, আমি আরজে কিবরিয়া এবং আমার টিম মেম্বার সুশান্ত দা, যিনি অনুষ্ঠানটিকে সুন্দর করে গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করেন, সাফওয়ান যিনি সরাসরি গেস্ট ডিল করেন এবং অক্লান্ত পরিশ্রম করেন, তাদের সবার পক্ষ থেকে আপনাদের জন্য থাকলো শুভাশীষ, শ্রদ্ধা এবং শুভরাত্রি।
Secrets. Something beyond entertainment.
Exclusively on FusionBD.com.